আসসালামু আলাইকুম। অদ্ভুতের 223 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো চলে এলাম আজকে 223 নম্বর এপিসোড নিয়ে, এবং যথারীতি পেয়েছি আপনাদের কাছ থেকে কিছু ভয়ের ঘটনা, তো সেগুলোকে প্রেজেন্ট করে ফেলবো আপনাদের কাছে। আমার কাছে মনে হয় যে বেশ ভয়েরই হবে, কারণ আমার কাছে কিন্তু বেশ লেগেছে। আমি ঘটনাগুলো শুনে বেশ এনজয় করছিলাম, আর ভূতের ঘটনা কিন্তু আমি বেশ এনজয় করি। আপনারা যখন ঘটনাগুলো আমার কাছে রেকর্ড করে পাঠান, যখন আমি শুনি আমার মনে কিন্তু একটা দৃশ্যপট তৈরি হয়, আমার মতো করে আমি সেটাকে দেখে ফেলি, আর সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি। আপনারা বেশ পছন্দ করেন আমি দেখেছি। একই কথা লেখা ঘটনা পড়ার বেলাও, যখন পড়ি আমার মনে একটা দৃশ্যপট তৈরি হয় আর সেই দৃশ্য আপনাদের সামনে আমি নিয়ে আসি। তা আপনারা বেশ পছন্দ করেন, আমার কাছে বেশ ভালো লাগে, এবং আপনারা যেহেতু বারবার বলেছেন আমি কিন্তু অদ্ভুত উল্টে এখন থেকে আমি নিজেই আপনাদের ঘটনাগুলো বলি, আপনাদের রেকর্ডগুলো সেগুলো আমি নিজে শুনে আপনাদের সাথে শেয়ার করি, লেখাগুলো একই কাজ হচ্ছে। তো এবং আপনারা পছন্দ করছেন, আপনারা সবাই এটা আমাকে লিখে জানিয়েছেন, কমেন্টে জানিয়েছেন, মেইলে জানিয়েছেন, তো ব্যাপক ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছে, এবং আমার কাছে এটা মনে হয়েছে ঠিক আছে আপনারা সবাই যেখানে ভালোবাসেন সেখানে অবশ্যই আমাকে এই কষ্টটা করতেই হবে। তো সেটাই আমি করছি, এবং আমি এখন থেকে অদ্ভুত শুধু আমার কণ্ঠেই প্রচারিত হচ্ছে, এবং আপনাদের এটা ভালো লাগছে, আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা। তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব ঘটনা নিয়ে। তো যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করে যাব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন যদি সম্ভব হয়। আর যারা বিদেশে আছেন তারা দেখবেন আপনারা জয়েন বাটন দেখতে পাবেন, সেটা ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের মেম্বার্স কন্টেন্টগুলো পেয়ে যাবেন। অলরেডি আছে, আরও আসবে মেম্বার্স কন্টেন্ট, এবং আমি পাওয়ার সাথে সাথেই সেটা আপ করা হয়। তো আমি যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। বাইরে মেঘ গুড়গুড় করছে, আকাশ বেশ ভারী হয়ে গেছে, মনে হচ্ছে ঝড় শুরু হবে, এবং এই সময় ভূতের ঘটনা শেয়ার করতে বেশ লাগবে আমার কাছে। যাই হোক, পরিবেশটা আপনাদের কাছে একটু ব্যাখ্যা করে নিলাম কেমন আমার আশেপাশের পরিবেশ। তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোহাম্মদ মুনায়েম হোসেন বগুড়া থেকে, এবং তিনি তার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তো এই ঘটনাটি ঘটেছিল তার বাবার যুবক বয়সে। তো মুনায়েমের বাবা ছিলেন বেশ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, এবং তিনি বেশ সংস্কৃতির সাথে জড়িত ছিলেন, মানে নাটক করতেন, নাটক যে মঞ্চ নাটক হতো সেই নাটক, থিয়েটার ইত্যাদিতে তিনি অংশগ্রহণ করতেন। তো তার এলাকাতে তিনি বেশ ফেমাস ছিলেন, তার বন্ধু মহলে তার অভিনয় করার জন্য তাকে বেশ পছন্দ করতেন, এবং তাকে থাকতেই হতো যে কোনো, মানে যখন তাদের রিহার্সেল হতো সে রিহার্সেলে মুনায়েমের বাবার থাকতেই হতো, এছাড়া তাদের রিহার্সেল জমত না। তো তাদের এলাকার যে লোকাল রিহার্সেলটা হতো সেটা ছিল তাদের গ্রাম থেকে প্রায় কয়েক মাইল দূরে, পাশের একটা অঞ্চলে, এবং সেখানে একটা স্কুল ছিল, বিশাল স্কুল, এবং সেই স্কুলের বিশাল একটা মাঠ, সেই স্কুলের একটা রুম, সেই রুমের ভেতরে তারা যারা নাটক করতেন, সেই তাদের যে মঞ্চ নাটক করতেন, তারা সবাই সেখানে জড়ো হতেন এবং সেখানে রিহার্সাল চলত, এবং রাত অবধি, মানে গভীর রাত অবধি তাদের রিহার্সাল চলত। এবং সেই রিহার্সাল শেষে দেখা যেত তারা আড্ডাবাজি করত কিছুটা, কারণ এটা আপনারা জানেন যারা এই ধরনের কোনো কাজ করেছেন, নাটক বা দেখা যেত সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান করেছেন, দেখা যেত তারপরেই বের হয়ে তাদের রিহার্সাল শেষ হলে যেটা হয় একটা আলাদা পর্ব থাকে, সেটা আড্ডা পর্ব। মানে বের হয়ে দেখা যাচ্ছে সেই ব্যালকনিতে বা কোথাও দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা চলে, মানুষ চা সিগারেট খায়, তারপরে তারা নিজেদের মতো চলে যায় যার যার জায়গায়। তো মনামের আব্বাও সেরকমই করতেন, এবং তার কাজিন ছিল একজন, সাথে যেতেন তার সাথে, এবং তারা দুইজন ব্যাক করতেন বাসায় রাতের বেলা। তো একদিনকার ঘটনা, সেদিন বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, এবং মুনায়মের আব্বা একটু অস্বস্তি ফিল করছিলেন ওই দিন, কারণ তিনি চিন্তা করছেন যে বৃষ্টি হলে যেটা হয়, রাস্তা প্যাচপ্যাচে হয়ে যায়, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় পানি জমে যায়, তো গ্রামের রাস্তায় চলাফেরা করাটা কঠিন হয়ে যায় বৃষ্টির সময়। আর তাদের রিহার্সাল শুরু হয় রাত আটটার পরে, মানে এটা তো আসলে মানে দেখা যাচ্ছে যে অন্ধকার একটা সময়, আর সেই সময় কিন্তু বিদ্যুৎ ছিল না, আপনারা জানেন, মানে বিদ্যুৎ দুই এক জায়গায় থাকলেও, মানে মূল যে দেখা যেত যে গ্রামের প্রোগ্রাম, এখন যেমন মোটামুটি বিদ্যুৎ চলে আসছে, তখন সেরকম ছিল না, তো ল্যাম্পপোস্ট থাকার তো প্রশ্নই আসে না, তো এই জায়গা দিয়ে চলাফেরা করা বেশ কষ্টের হয়ে যায়। তো তিনি ওই দিন এর জন্য অস্বস্তি ফিল করছিলেন, তিনি আর এক্সপেক্ট করছিলেন যে বৃষ্টিটা একটু থামুক, বৃষ্টি থামলে তার কাছে সুবিধা হয় যাওয়ার জন্য, না হলে তার এই যে বৃষ্টির মাঝে ছাতা হাতে যেতে হবে, কারণ তিনি ছাড়া কেউ রিহার্সাল শুরু করে না এবং কেউ ইনিশিয়েটিভও নেয় না যে অনুষ্ঠানটা, মানে আমরা আজকের কাজটা শুরু করি, তিনি গিয়ে এগুলো ইনিশিয়েটিভ নেন এবং শুরু করেন। মোটামুটি তিনি প্রাণ পুরুষ সেখানে, আসলে তিনি ছাড়া চলে না কিছু, আর এটাতে তিনি একটু অস্বস্তিও বোধ করেন, কারণ তিনি না থাকলে যে তাদের কাজ এগিয়ে নিয়ে যাবে তারা, সেটা হয় না। অনেক সময় দেখা যায় যে তিনি কোথাও গেলেন, ওই দিন দেখা যাচ্ছে যে রিহার্সাল বা কোনো নিজের জরুরি কাজে গেলেন, গিয়ে দেখেন আসার পর দেখেন ওই দিন রিহার্সাল হয়নি, বা একটা বিশাল বাজে অবস্থা। তো যাই হোক, তিনি জানেন যে বৃষ্টি হলেও তাকে সেখানে প্রেজেন্ট হতে হবে, তো এই জন্য তিনি একটু অস্বস্তিতে ভুগছিলেন, বারবার জানলা দিয়ে তাকাচ্ছেন আর দেখছেন বাইরের অবস্থা, বৃষ্টি পড়ে গাছের পাতা একদম মানে মানে পাতা থেকেও পানি ঝরছে, এরকম একটা অবস্থা, মানে সারাদিন বৃষ্টি হলে যেটা হয়। তো এরকম ভাবে সময় পার হতে হতে এক সময় রাত এরকম আটটা বেজে গেল, এবং তিনি চিন্তা করলেন যে না, আমাকে তো শুনলে যেতেই হবে, তো তিনি ছাতা নিয়ে বের হলেন, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, টিপ টিপ বৃষ্টি। এই বৃষ্টির মাঝে হেঁটে গেলেন তার কাজিনের কাছে, গেলেন তিনি ফার্স্ট, যাকে সাথে নিয়ে যান, তো দিয়ে শুনলেন যে তার কাজিন নাকি ঘুমিয়ে গেছে ওই দিন, তার স্ত্রী বলছে যে ও তো ঘুমায় গেছে। তো তিনি বুঝলেন যে কথাটা আসলে সত্য না, মানে ওনাকে আসলে আজকে ওর সঙ্গ দেবেন না, এরকম হয় অনেক সময় দেখা যায় মানুষ একটা ঘটনা বানিয়ে ফেলে। তো তিনি শুনে একটু বিরক্ত বোধ করলেন, তাকে একাই যেতে হবে, আর কিছু করার নাই, ছাতি নিয়ে তিনি রওনা দিলেন, পটপট শব্দ হচ্ছে ছাতিতে, এবং হেঁটে যাচ্ছেন, রাস্তাঘাট ভেজা, এবং দেখা যাচ্ছে যে মানে জায়গায় জায়গায় বেশ পানি জমে আছে, তো খুব কৌশলে সেগুলো সেই খানাখন্দ এড়িয়ে তিনি এগিয়ে চললেন। তো এভাবে চলতে চলতে একসময় তিনি পৌঁছে গেলেন স্কুলের সামনে, এবং তিনি স্কুলের বারান্দায় কেবল পা দিয়েছেন, মানে সেই যে করিডোরে, এই সময় শুরু হলো ঝুম বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, মানে একেবারে মানে যেটাকে মানে বলে কি কুকুর বিড়াল বৃষ্টি, মানে সেই ক্যাটসন ডগ, প্রচন্ড রকমের ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো বিদ্যুৎও চলে গেল, কিছু করার নাই, হেঁটে হেঁটে তিনি করিডোর দিয়ে উঠলেন, দোতলায় যেখানে তাদের সেই প্র্যাকটিস হয় সেখানে গেলেন, গিয়ে দেখলেন খুব আশ্চর্য ব্যাপার, সেখানে মাত্র দুইজন মানুষ বসা। তো তিনি মানে খুব বিরক্ত হলেন যে এই দুইজন আসছে, এই নিয়ে কি রিহার্সেল হবে। তো কিছুক্ষণ বসে তারা, তিনি বলছেন যে বিরক্তর ব্যাপার, মাত্র দুইজন কেন, আজকে কেউ নাই, আর সেই সময় তো আসলে এমন না যে মোবাইল ফোন আছে কমিউনিকেশন হবে। তো এরকম কথাবার্তা বলতে বলতে আরো দুইজন ঢুকলো, তো টোটাল চারজন। তো তিনি বললেন আচ্ছা চারজন নিয়ে আমরা কাজ চালিয়ে ফেলবো আজকে। তো তাদের শুরু হলো মোমের আলোয় তাদের রিহার্সেল, কারণ তখনও বিদ্যুৎ নাই, মানে চারিদিক অন্ধকার করে বিদ্যুৎ মানে চলে গেছে, মোমের আলোয় রিহার্সেল। অনেকক্ষণ তারা রিহার্সেল করলেন, এবং একসময় তাদের আসলে খেয়াল রইল না, তারা যখন নিজের সেই নাটকের চরিত্রে ঢুকে গেলেন, তাদের আর খেয়াল রইল না যে সময় কিভাবে পার হয়েছে। তো এরকম করতে করতে একসময় তাদের রিহার্সাল শেষ হলো। তো যখন তিনি তাদের মোটামুটি কাজ গুছিয়ে আনছেন, তখন দেখা গেছে যে রাত প্রায় একটা বাজে, এবং প্রায় পুরো সময়টা ধরে ঝুম বৃষ্টি হয়েছে, মানে মানে চরম বৃষ্টি হয়েছে, কিন্তু তারা কিন্তু আসলে এটা এতটা খেয়াল করেনি। যাই হোক, তারা বারান্দায় চলে আসলেন, গল্প গুজব করছেন এই চারজনের সাথে তিনি। তো মানে মোটামুটি একটু কথাবার্তা হচ্ছে এবং যতটুকু তাদের ভেতরে এনটিমিসি আছে সেই গল্প গুজব করছেন আর কি। তো এর মাঝে বৃষ্টি একটু ছেড়ে এলো, বৃষ্টি ছেড়ে আসতে আসতে মানে আরেকটু রাত হয়ে গেল এরকম একটা অবস্থা। তো তিনি বললেন যে আসলে আমরা সবাই রওনা দিই যার যার মতো, কি অবস্থা হবে কে জানে। আর তখনকার সময় আসলে এই বৃষ্টির রাতে তো মোটেই কোনো যানবাহন ছিল না, মানে তার তো এমনি হেঁটে আসতো ওখান থেকে, দুই এক সময় ভাগ্য ভালো হলে তিনি সেই ভ্যান পেতেন, কিন্তু বৃষ্টির রাতে কিছুই পাওয়ার কোনো চান্সেস নাই। আর বাকি চারজনও কিভাবে যাবে, যে যার যার মতো ব্যবস্থা করেন বলে বলল যে চলে যাই, কারণ স্কুল রুমে তো আর থাকা যাবে না। তো তালা মেরে চারজনই পাঁচজনই মানে ওই চারজন আর তিনি পাঁচজনই নেমে এলেন নিচে। নেমে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি তার ছাতা মাথায় রওনা দিলেন। তো হেঁটে যাচ্ছেন, তিনি কিছুক্ষণ খেয়াল করেছেন সঙ্গী সাথীরা তাদের পথ হচ্ছে উল্টো দিকে হেঁটে গেছে, আর তিনি যাচ্ছেন অপর দিকের রাস্তায়। তো বৃষ্টি যে হয়েছে এটা বোঝা যাচ্ছে, জানান দিচ্ছে চারিদিকে, মানে এমন বৃষ্টি হয়েছে যে চারিদিকে মানে বিশাল অবস্থা। তিনি দেখছেন পাশে রাস্তার পাশের যেই মানে ইগুলো মানে মাঠগুলো আর কি, যেখানে ক্ষেত ফসলের ক্ষেত ছিল, তো সেগুলো ওই যে বিদ্যুৎ যে চমকাচ্ছে মাঝে মাঝে, সেই বিদ্যুতের আলোতে দেখতে পাচ্ছেন যে পুরো সেই ফসলের মাঠ পুরো ডুবে গেছে। এবং ডুবেছে তো ডুবেছেই, মানে মনে হচ্ছে একটা ঢেউ খেলতেছে সেখানে, মানে সেই ফসলের মাঠের আগা আর সেই পানি একটা ঢেউ খেলে যাচ্ছে সেরকম। আর এর মধ্যে তো পিট 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 বৃষ্টি দেখাই যাচ্ছে, আর মাঝে মাঝে মেঘ গুড়ুম গুড়ুম করছে। তো এই অবস্থায় মোনামের বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন। তো তিনি টেনশনও করছেন যে সামনে অবস্থা কি। তিনি তার এলাকা দিয়ে যে পার হয়েছেন অনেক জায়গায় ছিল বিশাল খানাখন্দ। তো আসলেই তার সেই চিন্তা ভাবনা সত্য প্রমাণিত হলো, যেখানে তিনি যান তার এলাকায় ঢোকার রাস্তার মুখেই দেখলেন যে পানি জমে রাস্তা পুরো ডুবে গেছে, মানে রাস্তা তিনি যদি হাঁটতে যান তার হাঁটুর উপরে উঠে যাবে পানি, এতখানিক পানি জমেছে ওই জায়গাটায়। কারণ তার ওই মূল যে রাস্তা দিয়ে এতক্ষণ আসছেন সেটার থেকে একটু নিচে নামতে হয় আর কি, নিচে নেমে দিকে, মানে গ্রামের রাস্তাগুলো আপনারা দেখবেন অনেক জায়গায় ঢুকে যায় একটা অঞ্চলের মধ্যে, বসতির মধ্যে, সেটা হচ্ছে যে মানে মূল রাস্তাটা থাকে একটু উঁচু আর নিচের রাস্তাটা নিচু। তো তিনি বুঝতে পারছেন যে এখানে যে পানি জমেছে থই থই করছে, এই বিদ্যুতের আলোতে দেখা যাচ্ছে যে চারিপাশে থই থই, মানে রাস্তার উপরে মনে হচ্ছে একটা হাওড় তৈরি হয়েছে, রাস্তাটা পানির তলে। তিনি জানেন যে তিনি আন্দাজ করে যেতে পারবেন, কারণ দুই পাশের মানে গাছের সারি তিনি দেখতে পাচ্ছেন যেভাবে যায়, কিন্তু খুব রিস্কি হয়ে যাবে ব্যাপারটা। আর রাত প্রায় একটা দেড়টা বাজে, গভীর রাত। এই চিন্তা করতে করতে তিনি মানে টেনশনে পড়ে গেলেন যে আসলে কি করবেন। এই সময় তার মনে হলো আচ্ছা, তার বাড়িতে যাওয়ার জন্য আরেকটা ঘুরপথ আছে, সেটা হচ্ছে তিনি যদি এখন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে বাঁদিক দিয়ে সোজা এগিয়ে যান, মানে তিনি ছিলেন চৌরাস্তার মোড়ে, তিনি যদি বাঁদিক দিয়ে এগিয়ে যান, এগিয়ে দিয়ে ঘুরে ওই রাস্তাটা একেবারে বেশ একটা মানে জঙ্গলা এলাকার মধ্যে দিয়ে গেছে, যে ঘুরে তাদের বাসা থেকে প্রায় মাত্র মানে হাফ কিলোমিটারও হবে না, কাছে পড়ছে। তো তিনি চিন্তা করছে অতটুকু রাস্তা তো আমি হাঁটতে পারবো, যদি পানিও থাকে দেখা যাক কি অবস্থা। আর তিনি জানেন তার বাসাটা নিজের বাসাটা একটু উঁচু দিকে। তো তিনি ওই ঘুরপথ ধরলেন, হাঁটা ধরলেন, মূল রাস্তা ধরে হাঁটছেন, এটা তিনি সেই ঘুরপথে চলে গেলেন। তো ঘুরপথে যেখানে তিনি ঢুকবেন সেই রাস্তাটা আবার একটু উঁচু, মানে নিচের দিকে না, মানে ওইটা মোটামুটি সেই মূল রাস্তার সাথে সামঞ্জস্য রেখে নামছে। তো ঢুকলেন সেই রাস্তায় তিনি, যদিও রাস্তা ওই জায়গাটাও ইট সোয়েলিং করা, পিচ্ছিল হয়ে গেছে, তার পায়ের মানে জুতা প্রায় স্লিপ কাটছে এরকম একটা অবস্থা, কিন্তু কিছু করার নাই, গ্রামের রাস্তা হাঁটতেই হবে। তো হেঁটে যাচ্ছে, এইবার তিনি ঢুকলেন মূল গাছগাছালিওয়ালা জায়গায়, দুই পাশে একেবারে গাছের সারি। তিনি জানেন এই জায়গাটা জংলা এবং মানুষ, এলাকার মানুষ এই জায়গাটাকে পরিহার করে, এই রাস্তাটা আসলে ব্যবহার হয় না, এই কারণেই বেশ জংলা জায়গা এবং মানুষ দেখা যাচ্ছে দিনের বেলা যতটুকু চলাফেরা করত রাতে আর মানুষ ওই জায়গা দিয়ে মাড়ায় না। এর নানা রকম কথাবার্তা গ্রামে প্রচলিত আছে তিনি জানেন। তো তিনি এগুলোকে আসলে খুব একটা, যেহেতু তিনি এই শিল্প সংস্কৃতির সাথে আছেন এবং এই ধরনের মানুষ কোনো এক্সপিরিয়েন্সে না পড়লে সাধারণত এসব ব্যাপারে খুব একটা বিশ্বাস রাখেন না অনেকেই, তো তিনিও ওরকম রাখতেন না আর কি। তো তিনি হেঁটে যাচ্ছেন এবং এতক্ষণ সেই রাস্তায় আকাশের আলোটা বেশ ছিল, কিন্তু এখানে ডালপালা চলে আসে মাথার উপরে, যেহেতু গাছের পাতা পুরো ই হয়ে গেছে মানে ছেয়ে আছে, এখানে মনে হচ্ছে বৃষ্টি আরো বেশি, কারণ দেখা যাচ্ছে অল্প বৃষ্টিতে পাতাগুলো আচ্ছাদন তৈরি করে, কিন্তু যখন বেশি বৃষ্টি হয়ে যায় অনেকক্ষণ দীর্ঘক্ষণ বৃষ্টিতে পাতা কিন্তু পানি ধরে রাখে। তো সেই মনে হচ্ছে যে এখানে পাতায় বৃষ্টি বেশি হচ্ছে, পটপট পটপট ছাতির উপর পড়ছে, তার বেশ পানি ঝরে পড়ছে এবং অন্ধকার, মানে আকাশের আলোটা আর এখানে আসছে না, পাতায় ঢেকে গেছে এরকম একটা অবস্থা। তিনি ডানে বামে তাকিয়ে যতদূর দেখতে পাচ্ছেন সে গাছের পাশে নিচু হয়ে গেছে যেসব নিম্নাঞ্চল ফসলের মাঠ বা এমনি মাঠ সেসব জায়গায় পানি জমে আছে বেশ, এবং পানি কিছু জায়গায় মুভ করে যাচ্ছে, সরসর শব্দ পাচ্ছেন তিনি, কুলকুল শব্দ, এর মাঝে ব্যাঙের ডাক, মানে বৃষ্টি যেহেতু কমে গেছে ব্যাঙ ডাকা শুরু করছে, একটা মানে অন্যরকম অবস্থা। তো তার কাছে একটা ফ্ল্যাশ লাইট আছে, তিনি এটা খুব একটা জ্বালছেন না, তিনি বিশেষ মানে কিছু দেখার প্রয়োজন না পড়লে সেটা মানে বের করেন না, পকেটে রাখছেন তিনি দুই ব্যাটারির একটা ফ্ল্যাশ লাইট। তো সেটা তিনি বের করলেন, বের করে তিনি মারছেন, মাঝে মাঝে বের করে মারলে দেখছেন যে যেই জায়গায় আলো পড়ছে গাছ ভিজা গাছ একদম দেখা যাচ্ছে, রাস্তায় মারলে দেখা যাচ্ছে একেবারে কাদা কাদা। তো তিনি ভাবলেন যে ভাই এই ফ্ল্যাশ লাইট এত না মারি আমি হেঁটে হেঁটেই যাই, এর এই কারণটা মনটা বিষয় উঠতেছে দেখে আর কি, রাস্তাটা মনে হচ্ছে আরো বন্ধুর রাস্তা, আর রাস্তাটা যেহেতু আঁকা বাঁকা সাপের মতো এরকম পেঁচায় পেঁচায় গেছে রাস্তা, তো দেখা যাচ্ছে যে আলো মারলে একটা বাঁকে পড়ে গাছ গাছালির উপরে পড়ে আর পানি যে পড়ছে সেটাও দেখা যায়। তো তিনি এবং গ্রামে যারা বসবাস করেন তারা এই মানে বেশিক্ষণ ফ্ল্যাশ লাইট মেরে রাখেন না, তারা একবার দুইবার মেরে একটু পথটা বুঝে তারপর হাঁটেন। তো তিনি ওইভাবেই যাচ্ছেন, তো হেঁটে যেতে যেতে তিনি একটা মোড় পার হলেন, এখানে গাছগাছালি আরো বেশি, আর এই জায়গাটা না একটা মানে বনের মতো আর কি, মানে অনেক গাছ, মানে গাছের ওইটাকে অনেকটা চকের মতো বলে, ওই জায়গায় অনেক গাছ লাগানো, ব্যাপক রকম গাছ দেখা যাচ্ছে যে আম গাছ অনেকগুলো হয়ে রয়েছে এরকম একটা অবস্থা, মানে বাগানের মতো আর কি। তো মোড়টা নেওয়ার পরই তিনি হঠাৎ করে মনে হলো মোড়ের মধ্যে তিনি দেখলেন একটা মানুষ দাঁড়ানো, তো তিনি একবার ভাবলেন যে ও কি মানে আমার মতো এরকম রাস্তায় সমস্যায় পড়ে দাঁড়াইছে বাইরে দিকে যাচ্ছে, তো দাঁড়ায় আছে কেন এটা ভাবতেছেন তিনি, একবার ভাবলেন যে ফ্ল্যাশ লাইট মারবেন নাকি, তো চিন্তা করলেন যে ফ্ল্যাশ লাইট মারলে আবার বিরক্ত হয় কিনা, তো তিনি ওখান থেকে ডাক দিলেন কে কে ওইখানে। তো তিনি যখন ডাক দিয়েছেন মনে হলো তার কথাটা শুনেই সে মানুষটা ওইদিকে হাঁটা দিল, মানে ঘুরে হাঁটা দিছে সামনের দিকে। তো তিনি একটু অবাক হলেন, কিরে মানে আমি ডাক দিলাম আর সে ঘুরে হাঁটা দিল, কোন উত্তর দিল না, এটা তার কাছে মানে খুব বীর মনে হলো যে এটা কেমন কথা, গ্রামের মানুষ শান্ত ডাক দিলে আর চিনে, তারা মানে পরপর কয়েক গ্রামের মানুষই তারা পরিচিত থাকে একজন আরেকজনের সাথে, তারা জানে যে এই অমুক গ্রামের সে তমুক গ্রামের এরকম একটা পরিচয় থাকে, তো এ নতুন মানুষ হলো অন্য কথা। তো তিনি চিন্তা করলেন কেন হাঁটা দিল, তো তার একটু বিরক্তি লাগলো, তা কিছু বললেন না, তিনি আবার একটু পর ডাক দিলেন এই কে আপনি ভাই, ভাই এদিকে আসেন দাঁড়ান দাঁড়ান আমি আসতেছি, কিন্তু দেখলো যে কোনো উত্তর নাই, সে লোক হাঁটতেছে, মানে সে যে বসে দাঁড়ান তার কথার কোনো মূল্যায়ন নাই। তো তিনি খেয়াল করলেন লোকটা একটা জব্বার মতো পরা, মানে লোক বা অবয়ব বা মানুষ যেটাই দেখতেছেন জব্বার মতো পরা একদম, মানে গা থেকে পা পর্যন্ত মনে হচ্ছে একই কালারের কাপড় এবং সেটা অনেকটা সাদা, মানে হোয়াইট কালার, লাইট কালার। তো দুই একবার বিদ্যুতের ফ্ল্যাশ হলো, মানে আকাশে বিদ্যুৎ যখন চমকালো সেই আলোতে তিনি খেয়াল করলেন গাছগাছালির ফাঁক দিয়ে কিন্তু আলো খুব বেশি এখানে দেখা যাচ্ছে না, তো যতটুকু দেখা যাচ্ছে তিনি যেটা খেয়াল করলেন সেই মানুষটার গায়ে সাদা কাপড় পরা আর মাথার চুলগুলো কুচকুচে কালো এবং লম্বা দুই কাঁধের, মানে তিনি তো পেছন থেকে দেখছেন দুই কাঁধের দুই পাশ থেকে চুল নেমে গেছে, এখন তিনি কনফিউজ হলেন একটা মেয়ে না ছেলে, মানে চুল মেয়েদের চুল যেরকম স্ট্রেট থাকে সেরকম লম্বা এরকম মাথা দিয়ে নেমে গেছে, বিদ্যুতের আলো কয়েক সেকেন্ড থাকে এবং বিজলির আলো সেটাতে যতটুকু দেখা যায়, তো কয়েক সেকেন্ডে যখন তিনি দেখছেন তিনি কনফিউজ, মেয়ে যদি মেয়ে হয় রাতের বেলা মেয়ে মানুষ সাদা কাপড় পরা, তো তার কাছে তখন ওই ভৌতিক চিন্তা ভাবনাগুলো মাথায় আসা শুরু করলো যে আসলে কি এরকম কিছু, মানে তিনি বেশ কনফিউজড হয়ে গেলেন যে মানে যেগুলো শুনি এরকম কিছু, তারপর বলে আরে না এগুলো আজাই না মানুষ বানাইছে কথা, এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই, কিসের রাত্রেবেলা ভূত দেখা যায় রাস্তার মধ্যে, এগুলা তিনি মনে করেন গ্রামের মানুষ এমনি মানে এটা দেখে মানে জোরজুতে সাপ দড়ি দেখে সাপ মনে করে, এগুলোই তিনি ভাবা শুরু করলেন যে এগুলো আজই না, এই কোনো মানুষ যাচ্ছে, এই লোক হয়তো কোনই হবে গান টান করে, মানে কোনো দল টল আছে এর জন্য হয়তো চুল লম্বা। এই চিন্তা করে তিনি আবার চিন্তা করলেন যে যেহেতু এরকম অপরিচিত মনে করছে হয়তো এর জন্য আমার ডাকে দাঁড়ায়নি, তো তিনি আর একটু দ্রুত হাঁটার চেষ্টা করলেন সেই মানুষটার সাথে তার দূরত্ব কমানোর জন্য, হাঁটতেছেন এবং বেশি স্পিডে হাঁটতে যে সমস্যা ফেস করতেছেন পড়ে যাওয়ার মতো অবস্থা পিছলায় চাপা, তো এই বিরক্ত হইতেছেন কিন্তু দেখে যে দূরত্ব তো কমে না এই লোকের সাথে, মানে দূরত্ব আছে, যেগুলো ভৌতিক ঘটনা মানুষ বলে তাদের ওইখানে সেই সব সিমটমের সাথে একদম মিলে যায় আর কি, মানে পুরোপুরি সিমটম মিলে যায় যে ভৌতিক ব্যাপারগুলো যেরকম হয়। তো এরকম হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ খেয়াল করলেন কিরে আমি এই লোককে ফলো করতে যেত রাস্তার দিশা হারায় ফেলছি, মানে আমি যেভাবে চিনি রাস্তাটা এটা সেরকম লাগতেছে না। তিনি এখন যেখানে পৌঁছাইছেন সেখানে হচ্ছে দুই পাশেই উঁচু উঁচু ঝোপের মতো এবং গাছ, বিশাল গাছ, এবং সামনে যে তিনি তার কেন চিন্তা হলো, দেখলেন যে রাস্তাটা স্প্লিট হয়ে দুই দিকে চলে গেছে ডানে বামে, আর মাঝখানে তিন কোণার মতো একটা মাটির ঢিবির মতো বের হয়ে আছে। সেখানেও যে ঢিবির উপরটা একটু উঁচা, মানে অনেকটা পাহাড়ি টিলা এলাকায় যেরকম থাকে উঁচা, সেখানেও গাছ। তিনি এটা মনে করতে পারতেছেন এবং দেখলেন যে সেই মানুষটা বাঁয়ের রাস্তা দিয়ে যাচ্ছে। তো তিনি না আর কোনো কথা চিন্তা না করে মানুষটা পিছে আবার হাঁটলেন, মানে কেন জানি তিনি মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে পড়ে গেছেন মানুষটা পিছে পিছে হাঁটা। তো হাঁটতে হাঁটতে তিনি একদম মানে অনেক দূর আসছেন, তো তিনি এবার চিন্তা করলেন যে আবার ডাক দিই, এবার একটু ফাঁকা এবং বাঁ দিকে দেখা যাচ্ছে বিশাল ফসলের প্রান্তর। তো ওই প্রান্তর দেখে তিনি বুঝতেছেন তার এক কাজিনের বাড়ি আছে এখানে, এটা তার মনে পড়ছে যে হ্যাঁ, তিনি ওই চেহারাটা মনে পড়ছে যে এইখানে আমার এক চাচাতো ভাইয়ের বাড়ি আছে কাছে। তো তিনি ওই প্রান্তরের উপাশে দেখা যাচ্ছে গ্রামের বাড়িগুলো, ওই যে মানে আকাশের আলোতে মোটামুটি বোঝা যাচ্ছে, এবং দেখবেন যে বৃষ্টি হলে বা যখন মেঘ থাকে আকাশে তখন কিন্তু রাতের বেলা মানে দেখা যাচ্ছে নিচের অংশগুলো একটু ভালো দেখা যায়, কারণ অনেকটা ওই চাঁদের আলো তো উপরে আছে, সে চাঁদের আলো মেঘ গোলে যখন আসে একটা আলোর তৈরি করে চারিপাশে, একটা দীপ্তি তৈরি করে। তো সেরকম তিনি দূরের বাড়িঘর দেখতে পাচ্ছেন এরকম, এবং মানে অন্যরকম। তো এই দেখতে দেখতে তিনি এগোচ্ছেন তার কাজিনের বাসা, তিনি বুঝতে পারছেন, তো তিনি বললেন এখন আবার ডাক দিই, আবার ডাক দিল সে তিনি ওই মানুষটাকে, এবং যেখানে ডাক দিচ্ছেন সেখানে সেই জায়গাটা লোকটা পার হচ্ছে, তারপরেই কিছু গাছগাছালি বাম দিকে একটু দিকে চলে গেছে। তো তিনি আবার এই মিয়া আই, আপনি কি ব্যাপার, শুনেন না কেন এতক্ষণ ধরে ডাকতেছি আপনারে। তো মনে হলো সেই ক্যারেক্টারটা হঠাৎ করে দাঁড়িয়ে একটু ঘুরলো তার দিকে, এবং সেই সময় আকাশে লাইটনিং হলো, মানে বজ্রপাত হলো, লাইটনিং এর যে আলো সেটাতে সে হঠাৎ করে দেখলেন ফ্যাকাশে একটা মুখ। তিনি আসলে ক্লিয়ার হতে পারলেন না ফ্যাকাশে মুখটা মানে কি, মানে এটা কি নারী না পুরুষের, অল্প মানে কয়েক সেকেন্ডের জন্য, মিলি সেকেন্ডের জন্য, কিন্তু মুখটা ফ্যাকাশে মানে চরম ফ্যাকাশে একটা মুখ, এবং ওই মিলি সেকেন্ডে তিনি যতটুকু দেখছেন তিনি মনে হলো যে একটা মানে শূন্য দৃষ্টি দেখলেন সেখানে, তার বুকের মধ্যে না কাঁপন উঠে গেল হঠাৎ করে এই জিনিসটা দেখে, মানে মানুষ ভয় পেয়ে যায় যেরকম, মানে গভীর একটা ভয়, কারণ একদম নির্জন প্রান্তরে তিনি আছেন, তার পিছনে বিশাল গাছপালার সারি দিয়ে তিনি বের হয়ে আসছেন, তখন বাতাস তখনও হালকা পাতলা দমকা বাতাস আসতেছে, হালকা হালকা বৃষ্টির ছিটা লাগতেছে মুখে, এবং তার হাতে ধরা ছাতি, এর মাঝে তিনি দেখলেন যে এরকম একটা জিনিস, এবং জায়গায় তার মানে বুকে একদম পুরো মানে কাপড় উঠে গেল এক সেকেন্ডের মধ্যে, তিনি আসলে পা বাড়াতে পারতেছেন না আরেকটা। তো ওইটাও কিন্তু দাঁড়ায় ছিল, তিনি যখন ডাক দিচ্ছেন ওইটা সেই মানুষটা বা সেই এন্টিটিটাও দাঁড়ায় গেছে। তো তারপরে তিনি দেখলেন সেটা হঠাৎ করে ঘুরে আবার চলা শুরু করলো। তো তিনি এইবার চিন্তা করলেন যে না, আমি এটার পায়ের দিকে ফোকাস দিব, আমি শুনছি মানুষ বলে যে এইসব অশরীরীর পা অন্যরকম থাকে। তো চিন্তা করতে করতে তিনি সাথে সাথে পকেটে হাত দিয়ে তার ফ্ল্যাশ লাইটটা বের করলেন, তো ঢুকা রাখছিলেন তিনি, সেটা বের করে তিনি ফট করে ফ্ল্যাশ লাইট মারলেন এটা পায়ের দিকে। এইবার তার আসলে আরো ভয় লেগে গেল, কারণ তার সারাসরি এই যে ঘুষ বাম্প হয়ে গেল সাথে সাথে, তিনি যখন আলো ফেলছেন মনে হলো ফট করে আলো যেখানে পড়ছে তার পায়ের কাছে ওই জায়গাটা মনে হলো নাই, কিছু নাই, মানে ওই জায়গায় কোনো অবয়ব নাই ভাই, মানে ওই জায়গায় আলো মারছে একদম যে তার ডিরেক্ট আলোটা যে পড়ছে সেই ঘাস, ওই যে কাদা পানি বৃষ্টির মধ্যে যে একদম যে পড়ছে ওই জায়গায় কিচ্ছু নাই। তিনি দেখতেছেন আলোর একটু উপর যেখানে আলোটা শেষ হচ্ছে, আলোটা ব্লেন্ড হয়ে গেছে, সেই জায়গাতে অবয়বটা আস্তে আস্তে মনে হচ্ছে একটু একটু করে ভিজিবল হয়েছে, মানে আলোর শেষ প্রান্তটার থেকে একটু একটু ভিজিবিলিটি তৈরি হয়েছে, যতটুক জায়গায় আলো পড়ছে মানে ডিরেক্ট যে আলোটা হিট করছে ফ্ল্যাশ লাইটের আলো কিন্তু একদম এইম করে পড়ে এক জায়গায়, ওই জায়গাটুকে কিছুই নাই, মানে মনে হচ্ছে অ্যাজ ইফ ওই জায়গাটা শূন্য ভেদ করে গেছে, সেই মানুষটার মনে হচ্ছে খুব কোমরের উপরের অংশ থেকে আসে, এবং দেখলেন খুব দ্রুত পার হয়ে গেল জিনিসটা তার, মানে তিনি আলোটাকে যে উপরে উঠাবেন সেই সুযোগও নাই, তিনি আলোটা উপরে উঠার মানে দ্রুত মানে খুব ফাস্ট শ্যাট করে সামনে যেয়ে মনে হলো একটা ঝোপের পাড়ে লাফ দিল, এবং তিনি সেই শব্দটা পেলেন, সেই ঝোপের পাড়ে যে ছপ করে যে লাফ দিচ্ছেন, এবং কিছুক্ষণ পর তিনি মানে খুব ডিপ একটা সাউন্ড পেলেন, অ্যাজ ইফ মানে কোনো পানির মধ্যে যদি কেউ ঝাঁপায় পড়ে বা বড় ভারী কিছু ফেলে দেয় সেরকম একটা শব্দ, মানে বড় পানির মধ্যে, এবং একটা কেমন শব্দ যেন উঠে আসলো ওখান থেকে, মানে অন্যরকম পুরো মনে হলো একটা হলো কোন টানেলের ভিতর থেকে অ করে একটা শব্দ উঠে আসলো। তিনি ফ্ল্যাশ লাইটটা নিভিয়ে ঝেড়ে দৌড় দিলেন ওখান থেকে, তিনি ওই জায়গাটা পার হতে চান, দৌড়ায় দৌড়ায় তিনি চিন্তা করতেছেন, মাথা দ্রুত কাজ করতেছে, তিনি চিন্তা করছেন তার চাচাতো ভাইয়ের বাসায় চলে যাবেন তিনি। দৌড়াতে 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 তিনি ওই সামনের গ্রামে ঢুকে গেলেন, ঢুকেই তিনি মানে একদম দৌড়ে, তখন তার মনে আসতেছে যে তার চাচাতো ভাইয়ের বাসা কোথায়। দৌড়ে সেই বাড়িতে গেলেন, সেই বাড়িতে যে তিনি দরজার মধ্যে মানে একদম সমানে নক করতেছেন, গভীর রাত অন্ধকারে সবাই ঘুমাইতেছে, তার চাচাতো ভাই উঠে আসলো, উঠে মানে দরজা খুলছে, খুলে একদম মানে ভয়ের তো ভয় খুলছে তার সেই তার বাসার দরজা এবং তাদের হারিকেন উঁচা করে ধরছে তার সামনে। তো ওনার মুখের উপর আলো পড়ল এবং মানে খুবই তিনি অবাক হইলেন যে তার ভাই এত রাত্রে কোত্থেকে। তো তিনি বলতেছে এই কি ব্যাপার, মানে তিনিও কনফিউজ যে এত রাত্রে আমার ভাই বৃষ্টিতে মানে কাদা বাতার লেগে গেছে শরীরে। ও তার চাচাতো ভাই দেখলেন যে ধোয়া পড়তে পড়তে, কারণ তারাও গ্রামের মানুষ, তারা ভয় পায়, ধোয়া পড়তে পড়তে মানে বুঝলেন মানে আসলে বোঝার চেষ্টা করছেন যে তিনি আসলেই মানে মানুষ কিনা। ধোয়া পড়তে পড়তে তার হাত ধরলেন, ধরার পর তিনি দেখ বলতেছেন যে আমার ভিতরে নে তাড়াতাড়ি। তো তার চাচাতো ভাই ভিতরে নিলেন, নিয়ে তাকে মানে ব্যবস্থা করে দিলেন হাত মুখ দিয়ে ফ্রেশ হওয়ার। তারপর বললেন যে কি ব্যাপার দাদা, কি অবস্থা আপনার, এই অবস্থা কেন? তো তিনি তখন বলতেছে যে আসলে আমি এরকম 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 হয়েছে আমার সাথে, আমি রাস্তায় এরকম দেখছি। তো চাচাতো ভাই চোখ বড় বড় করে তাকাইলেন, বললো যে আপনি কি সেই মানে ওইখান থেকে আসছেন এই পাশে? বলে হ্যাঁ। বলে এই জায়গা তো ভালো না, রাত্রে বেলা ওই রাস্তা দিয়ে আপনি আসছেন, আপনি আমাদের বাড়িতে তো আসলে আসার জন্য বেরোনো নাই, ভাগ্য ভালো যে আমরা আসি এখানে আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন। তো ওই যে ওই জায়গাটা কিন্তু খারাপ, ওই জায়গায় যে একটা কুয়া আছে, যে কুয়ার ঘটনা শুনছেন, ওই কুয়া কিন্তু ওই কুয়াতে এক মহিলা পানি আনতে যেত ওই পাশে ওই কুয়ার। তিনি তখন তার চাচাতো ভাই ঘটনা বলতেছেন যে এক মহিলার বাড়ি ছিল ওখানে কাছে এবং সেই মহিলার বাড়ি একটু রিমোট জায়গায় ছিল, মানে মূল গ্রামের সাথে কানেক্টেড এতটা না। তো মহিলা প্রেগন্যান্ট ছিলেন এবং তারা মানে মোটামুটি একটু দরিদ্রই বলা চলে, তো ওখানে থাকতেন। তো পানি আনতে যেতেন, তো রাতের বেলা মহিলার হাজবেন্ড আসতো রাতে, অনেক কাজ করে আসতো দেরিতে এবং সে জেলে ছিল আর কি, তো সুতরাং তার কাজ শেষ করে আসতে দেরি হইতো আর কি। তো তিনি যখন বাসা আসতেন একদিন রাতের বেলা, মহিলা এরকম রাতের বেলা গভীর রাতে তার হাজবেন্ড আসছে অনেক লেট করে, তো তিনি গেছেন পানি আনতে। পানি আনতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন কুয়ার পাশে এবং তিনি প্রেগনেন্ট ছিলেন, তিনি ওখানে পড়ে গেছিলেন কুয়ার ভিতরে এবং কুয়ার ভিতরে পড়ে সে ওখানে মারা যায়, কারণ তাকে আর কেউ তুলে না এবং হাজবেন্ডও তখন আর খবর ছিল না। তো পরে সকালবেলা যখন নাকি ভোরের দিকে তার হাজবেন্ড বুঝতে পারে যে তার স্ত্রী নাই, মানে কয়েক ঘন্টা যাওয়ার পরে এই লোক মনে ঘুমায় পড়ছিল বাসায় এসে, তো সে যাই হোক মানে খবর পায় ভোরের দিকে খুঁজতে যায়, বুঝে তো ওয়াইফ কুয়াতে এবং তারপর তারা মানুষকে ডাকাডাকি করে মানুষজন এসে মহিলাকে তুলে, মহিলা ততক্ষণে মারা গেছে। এবং এরপর থেকে নাকি মানুষ ওই অঞ্চলে ওই জায়গায় প্রায় দেখত যে এরকম মহিলা দাঁড়ায় আছে এবং ওই কুয়ার আশপাশ দিয়ে নাকি মানুষ এরকম দেখত যে মানে একটা মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে এবং এই ধরনের অনেক কিছু উল্টাপাল্টা জিনিস দেখত আর কি। উদ্ভট উদ্ভট সাউন্ড শুনত, কুয়ার কাছ দিয়ে গেলে বাচ্চার কান্না শুনত, এরকম ব্যাপার। তো এই কুয়া নাকি অনেক ভয়ের জায়গা সেখানে। তো এটাই তার কাজিন বলল। তো মনামের আব্বা বেশ ভয় পাইছিলেন সেদিন এবং শুনে তিনি বেশ ভয় মানে ওই দিন আর ওখান থেকে বেরোলেনই না। তো উনি পরদিন দিনের বেলা তার কাজিনের বাসা থেকে বের হয়ে ওই রাস্তা দিয়ে আর ফিরলেন না, তিনি যেই রাস্তা দিয়ে নর্মালি কোনোদিন কাজিনের বাসা আসতেন সেই রাস্তা দিয়ে গেলেন এবং গিয়ে তাদের বাসায় দেখলেন যে আসলেই তাদের অঞ্চলের রাস্তাতে পানি উঠে ডুবে গেছিল। তো মোটামুটি সকালের দিকে পানি নেমে গেছে খানিকটা, যাই হোক যেভাবেই হোক তিনি তার বাসায় পৌঁছান আর কি। তো এইটা তার একটা ভয় পাওয়ার ঘটনা। তিনি এরপর থেকে মানে এরকম বৃষ্টি বাদল হলে আর রাত্রেবেলা চলাফেরা করতেন না তিনি। তো এই ছিল মোনায়েমের পাঠানো একটা ঘটনা, মোনায়েম তিনি শেয়ার করছেন তার বাবার ঘটনা। আর থ্যাংক ইউ মোনায়েম হোসেন এবং আপনার এই ঘটনার জন্য, বেশ ভালো লেগেছে আমার কাছে এবং আমি আশা করি আপনাদের কাছে যদি আরো ঘটনা থাকে, মোনায়েম আপনার কাছে যদি থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন, এরকম রেকর্ড করেও পাঠাতে পারেন, লিখেও পাঠাতে পারেন, আপনার ঘটনা প্রচার করে ফেলবো ইনশাল্লাহ। তো যাই হোক এখন চলে যাব, ফিরে আসবো কয়েক সেকেন্ড পরে আরো একটা স্টোরি নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম আপনাদের কাছে আর নিয়ে এলাম আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফুর রহমান বগুড়া সদর থেকে। আরিফুর এর আগেও আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন এবং আজকে তিনি আরো একটি ঘটনা পাঠিয়েছেন। এটি তার ছোটবেলার একটি ঘটনা, তার নানা বাড়িতে ঘটা এবং তিনি সেটি শেয়ার করেছেন আমাদের কাছে। আমি চলে যাচ্ছি আরিফের ঘটনায় এবং তিনি বলেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে শেয়ার করি, তা আমি আমার মতো করে শেয়ার করব। 1984-85 সাল, আরিফুর রহমান তখন ছোট, এবং তিনি বেড়াতে গিয়েছেন তার নানা বাড়িতে তার মায়ের সাথে। তো তার দেখা তখনকার গ্রাম অন্ধকার এবং সেই গ্রামে তখন বিদ্যুৎ নাই এবং বেশ লাগে রাতের বেলার ঝিঝি পোকার ডাক, শেয়ালের শব্দ এবং অন্যরকম একটা অবস্থা। তো গ্রীষ্ম তখন শুরু হচ্ছে, মানে এমন একটা অবস্থা তখন, মানে বাতাস আছে আবার মাঝে মাঝে ভ্যাপসা গরম এরকম একটা অবস্থা। তো গ্রামের পরিবেশ একটু অন্যরকম এবং এই সময়টাতে তাদের ওখানে নাকি অনেক তাল হতো, তালের অনেক চাষ ছিল এবং অনেক তাল গাছ ছিল, তাল হতো অনেক। তো বেশ এনজয় করছেন ছোট মানুষ, তাকেও সবাই আদর করছে তার নানা বাড়িতে। তো এই সময় তার আম্মু ঠিক করলেন তার মায়ের নানা বাড়িতে বেড়াতে যাবেন এবং সেটা আরো ভেতরে আর কি, গ্রামের আরো অন্যদিকে ভেতরে। তো তিনি গেলেন, আরিফ তো তার মায়ের সাথেই আছেন, এবং তিনি গিয়ে সেই জায়গায় দেখলেন নানা বাড়িতে বেশ কোলাহল, বেশ অন্যরকম অবস্থা এবং সেই মানুষজন খুব তার নাতিকে দেখে খুব মানে খুশি হয়ে গেছে নানা নানি, মানে এবং তিনি তো আসলে নাতিরও ছেলে, তো সুতরাং সবাই তাদেরকে খুব ঘিরে ধরে আনন্দ ফুর্তি করছে। তো সেখানে তাদের বেশ আয়োজন হলো, তাদের বাসাতে সেই পিঠা পায়েস এবং তাল পাড়া হলো এবং সেগুলো দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হলো, খাওয়া দাওয়া অনেক কিছু করল। তো তার মা আরিফের আম্মু পরদিন সকালে ঠিক করলেন তিনি চলে যাবেন দুই দিন থেকে সেখানে। তো তিনি দুই দিন পর সকালে চলে আসবেন। তো এই সময় আরিফের মায়ের যে কাজিন ছিলেন, মানে তার মামা হয়, তারা বললেন যে ওকে আমরা নিয়ে আসতেছি, তুমি চলে যাও বুবু, তুমি চলে যাও, আমরা ওকে নিয়ে বিকালে আসতেছি। আর আরিফেরও খুব শখ সেখানে থাকার বাড়িতে এবং সেই বাড়ির এনভায়রনমেন্ট তার খুব ভালো লাগছিল, মানুষজন আসছে খাওয়া দাওয়া হচ্ছে এরকম অবস্থা। এবং তার খুব নাকি ছোটবেলায় খুব সুন্দর লাগতো সে তাল, তালের শ্বাস নাকি সেখানে বের করতে, তালের শ্বাসকে খুব মজা পাচ্ছিল সে। তো সেও থেকে যাওয়ার জন্য কান্নাকাটি করলো। আরিফের আম্মু বললো আচ্ছা ঠিক আছে, তোমরা ওকে নিয়ে কিন্তু আসো বিকালবেলা। তো তিনি মানে এটা তাগাদা দিয়ে দিলেন যে বিকালের মধ্যে কিন্তু নিয়ে আসবা ছেলেকে, রাত যাতে না হয়। তো আরিফের সে মামারা, মানে কাজিন, তার মায়ের কাজিন মামা যারা, তারা বললো যে ঠিক আছে। আরিফের আপন মামাও ছিল, তিনিও বললেন ঠিক আছে আমরা চলে আসবো বিকালের মধ্যে। আরিফের আম্মু চলে গেলেন, আরিফ সারাদিন খেলে বেড়ালো, মানে খাওয়া দাওয়া করলো, ঘুরে বেড়ালো তার মামাদের সাথে এবং সে খুব এনজয় করতো আর কি মামাদের সাথে সময়টা ছোটবেলায়। তো এরকম ঘোরাফেরার পরে বিকাল হয়ে গেছে, তখন আরিফের মামারা প্রস্তুতি নিলেন যে বাড়ি যাওয়ার আর কি, মানে আরিফকে পৌঁছে দেওয়ার জন্য। তো মোটামুটি সবাই কয়েকজন তার সেই কাজিন, মানে মামা মায়ের কাজিন, তারা কয়েকজন একসাথে হলেন, তারা জিনিসপত্র নিলেন, তারা কেউ কেউ ওই যে তাদের সাথে বস্তায় ভরে তাল, তারপর আরো খাবার দাবারগুলো প্যাক করে নিলেন এবং কিছু মাছ নিয়ে আসা হলো, যে মাছগুলো নাকি তাদের জন্য মানে নেওয়া হয়েছিল বাড়ির জন্য, সেগুলো একসাথে করা হলো। এবং এর মাঝে একটা বড় এরকম ইসের মধ্যে আর কি একটা হাড়ি টাইপের, ওটাকে পেঁচায় একজনের হাতে দেওয়া হলো, সেটার মধ্যে একটা বোয়াল মাছ আছে বড় এবং সেটা ঢাকনা দিয়ে মোটামুটি কয়েকজন, মানে বেশ কয়েকজন মানুষ মিলে রওনা দিল বাড়ির দিকে। তো আরিফকে তার এক মামা কোলে নিয়েছেন এবং কোলে নিয়ে হেঁটে আসতেছেন। গ্রামের রাস্তাঘাট মানে পড়ন্ত বেলা, দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, একদম অন্যরকম একটা অবস্থা। এবং আরিফ মন ভরে দেখছে চারিদিকে, যদিও সেটা মানে সেই গ্রীষ্মকাল, কিন্তু তারপরও দেখছে যে মাঠ, মানে ধুধু প্রান্তরে মাঠের এক প্রান্তে দেখা যাচ্ছে যে কুয়াশার মতো জমে আছে এবং সেই পড়ন্ত সূর্যের আলোতে সেটা পুরো দেখা যাচ্ছে একটা কেমন লালচে, মানে গোধূলির আলো যাকে বলে, সেরকম একটা জিনিস ছড়ায় গেছে চারিপাশে, মনে হচ্ছে একদম লালচে আলো মাটি কামড়ে ধরে আছে এরকম একটা অবস্থা। এবং তারা রাস্তা ধরে হাঁটছে, দুই পাশে রাস্তার দুই পাশে ছাড়া ছাড়া ভাবে গাছ, কোথাও তাল গাছ, কোথাও বিশাল খেজুর গাছ, এরকম বড় বড় গাছ রাস্তার পাশে, আর দুদিকে তাকালে প্রান্তর। আরিফ খুব এনজয় করতেছে, বাতাস বইতেছে। তো তারা হাঁটতে হাঁটতে এক সময় দেখা গেছে সূর্য আরো পড়ে গেল, প্রায় অন্ধকার হয়ে গেছে এরকম একটা অবস্থা, সূর্য আর দেখা যায় না এখন, শুধু একটা আকাশে লালচে ভাব ধরে আছে। তো দেখলো সবাই মিলে একটা বড় রেল ব্রিজ, মানে ওখান দিয়ে ট্রেন যায় আর কি, সেই ব্রিজের কাছে, ওই ব্রিজটা পার হয়ে যেতে হবে তাদের। তো সেই ব্রিজের কাছে এসে দাঁড়ালো। তো যখন দেখলো যে ব্রিজের কাছে আসছে, তখন আরিফ একটু পরিবর্তন দেখলো মামাদের মধ্যে, দেখলো যে মামারা ব্রিজে কেউ উঠতেছে না, বা সাথে যারা তাদের সাথে লোকজন নিয়ে আসছে কেউই ব্রিজে উঠতেছে না। তো তারা সবাই দাঁড়ায় কিছু কথাবার্তা বলতেছে এবং দেখলো যে কয়েকজন দোয়া পড়া শুরু করলো। এই পরিবর্তনটা আরিফের কাছে ছোট মানুষ হিসেবে একটা অন্যরকম লাগলো, যে এরকম কেন হঠাৎ করে মনে হলো যে কিছু একটা ভয়ের জিনিস তারা করতে যাচ্ছে বা কোনো কিছু তারা ভয় পাইছে এরকম একটা অবস্থা। দেখতে দোয়া পড়তেছে তার মামারা কয়েকজন এবং দোয়া পড়তেছে এবং কেউ উপরে যে উঠে না। তারপর দেখলো আস্তে করে তার এক মামা সামনে চলে গেল এবং তারপরে আরো দুই তিনজন উঠলো, তারপরে আরিফকে নিয়ে তার যে মামা কোলে ছিল সে উঠলো এবং বুঝলো যে তাকে শক্ত করে ধরে রাখছে ব্রিজ উঠতে। তো ব্রিজে যখন উঠে গেছে তখন কিন্তু সেই লালচে আলো মিলাই গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, মানে চারিপাশ অন্ধকার ঘনায় গেছে আর কেমন একটা পরিবেশ চারিদিকে, কেমন একটা কাঠ পোড়া গন্ধ আরিফ পাচ্ছে এবং অনেক জায়গা থেকে মনে হয় বাসায় ধূপ জ্বালাইছিল মানুষ, সেই ধূপের গন্ধ এসে ভরে আছে জায়গাটা, মানে জায়গাটা একদম অন্যরকম একটা ধূপের গন্ধ, কাঠ মানে ধূপের সাথে যদি কাঠ কয়লা পোড়ানো গন্ধ মিলে যায় সেরকম একটা গন্ধ। আর আশেপাশে বেশ অন্ধকার হয়ে গেছে কারণ মানে সেই সূর্য ডুবে গেছে, অন্যরকম একটা অবস্থা। তো তারা ব্রিজের উপরে, তো সামনে যারা যাচ্ছে তারা কয়েকজন হেঁটে হেঁটে পার হচ্ছে এবং আরিফকে কোলে নিয়ে তার সেই মামা একটু পেছনেই পড়ছে। তো হেঁটে আসতেছে হঠাৎ দেখলো সবাই থেমে দাঁড়ায় গেল, মানে ব্রিজের প্রায় মাঝামাঝি এসে থেমে দাঁড়ায় গেছে সবাই, আর সামনে যাচ্ছে না এবং সামনের জন জানে কি বলতেছে, আরিফ আসলে খেয়াল করতে পারে নাই সামনে যে আছে সে জানে কি বলতেছে। দেখলো যে তার মামা যে তাকে কোলে নিয়ে আসে সে একটু পিছায় গেল তাকে নিয়ে দুই পা। তো আরিফ একটু চিন্তা করতেছে যে ব্যাপারটা কি, ছোট মানুষে বুঝতেছে না যে কেন এরকম করতেছে তারা, এবং দেখলো যে তার মামা তাকে একটু শক্ত করে ধরে রাখছে, মনে হলো বিচলিত সেই মামা এরকম একটা অবস্থা, এবং নিজেরা নিজেরা কি কি বলতেছে সামনের মানুষগুলো কথা তার কানে আসতেছে না। হঠাৎ করে একজন দেখা গেল লাফ দিয়ে উঠলো সামনে, লাফ দিয়ে উঠে সে মানে একটু ছ্যাঁচড়া পিছিয়ে আসলো এবং তার মামাও তাকে নিয়ে পিছিয়ে গেল খানিকটা। এরপর দেখলো যে কেমন কিচকিচ 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 একটা সাউন্ড চারিদিকে, মানে অন্যরকম একটা সাউন্ড। আরিফ চিন্তা করছে কি ব্যাপার, বুঝতে পারতেছে না, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এরপর আরিফ নিচের দিকে তাকায় দেখলো যে শব্দ যেহেতু কিচকিচ হচ্ছে, দেখলো ছোট ছোট বলের মতো কিছু জিনিস, মানে বলের মতো হবে মেবি এগুলো মুরগির বাচ্চা, হ্যাঁ মুরগির বাচ্চার মতো পুরো ব্রিজের ফ্লোর ছেয়ে আছে, জাস্ট লাইক অনেকটা কোন ওই যে মানে ছোট ছোট জিনিস দিয়ে যদি একটা পালা করে পাল করে মানে এক পাল যদি দৌড়ে যায় সেরকম একটা অবস্থা, মুরগির বাচ্চার মতো পুরো ব্রিজের নিচের দিকটা দিয়ে দৌড়ে আসতেছে এবং অন্ধকারে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বলের মতো ছোট ছোট। এবং দেখলো যে তার মামার পায়ের মধ্যে মানে মামার পা দুটো ঢেকে গেছে সেই বলে, এরকম একটা অবস্থা। আরিফ ভয় পেয়ে গেল, তার কাছে বুঝতে পারতেছে না এগুলো কি, এগুলো কি মুরগির বাচ্চা না কিছু, সে ভয়ে তার মামাকে আরো আঁকড়ে ধরলো এবং তার মামা দেখলো বিড়বিড় করে দোয়া পড়তেছে, তার হাত কাঁপতেছে, মানে আরিফ এটা বুঝতে পারতেছে। তো একটু পরে দেখা গেল যে ওইগুলা একটু সরে গেছে, তো তারা হাঁটা শুরু করলো সামনের দিকে, সামনে যে আছে সে জোরে জোরে দোয়া পড়ে হাঁটা শুরু করলো এবং তিনি দেখলেন যে সামনের জন একটা হারিকেন জ্বালাইছে এবং হারিকেনের আলো মানে হারিকেনের আলো পড়তেছে এদিকে, যতটুকু আলোতে ছড়ায় আর কি, হারিকেনের আলো তো বুঝতে পারছেন ছোট্ট একটা অগ্নিশিখা, এটার আলো যতটুকু ছড়াইছে ততটুকু এবং বেশ ভৌতিক লাগতেছে হারিকেনের আলো সেই রেল ব্রিজের আশেপাশের অংশগুলা, মানে মোটামুটি যেসব পিলার বা খাঁচ কাটা জায়গাগুলো বাধা পেয়ে যাচ্ছে সেই জায়গাগুলো একটা ভৌতিক ছায়া তৈরি করতেছে চারিদিকে। তো সামনের জন দোয়া পড়ে পড়ে গেছে তার পিছনে সবাই এবং বেশ পিছনে হচ্ছে মানে তার হয়তো পিছনে একজন দুজন মানুষ যারা মালপত্র ক্যারি করতেছে আরিফের মামার কোলে, আরিফের ভয় লাগতেছে। হঠাৎ পিছনে একটা কেমন জানি শব্দ শুনলো, শব্দটা বেশ অন্যরকম এবং এই সময় বেশ বাতাস বওয়া শুরু করলো, শব্দটা কেমন জানি মানে 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 ব্যাখ্যা করার মতো না, কেমন ঘড়ঘড় টাইপের। আরিফ পেছনে ফিরে তাকাতে গেছিল, তার মামা হাতটা ধরে মাথা ঘুরায় দিল, তার মাথা ধরে মানে হাত দিয়ে তার মাথা ধরে ঘুরায় দিল সামনের দিকে, দেখতে দিচ্ছে না তাকে, পিছনে তাকাইতে নিষেধ করতেছে, বলছে সামনে তাকাও বলে হাঁটতেছে এবং তার মামা জোরে জোরে দোয়া পড়তেছে এবং ওই শব্দটা আরো বেড়ে গেল এবং তার কাছে মনে হলো যে কিছু একটা ঘষতে ঘষতে যদি সামনের দিকে আসা শুরু করে এরকম একটা শব্দ, মানে মানে ঘষে ঘষে সামনের দিকে আসছে চেষ্টা এরকম। তো এই পর্যায়ে আরিফ আসলে কিউরিয়াসিটি সে দমন করতে পারলো না, সে পেছন দিকে তাকায় ফেললো, সে তার মামাও থামাইতে পারলো না, সে পিছন দিকে তাকাইছে ঘাট দিয়ে মামার ঘাটের দিক দিয়ে, তাকায় দেখে যেটা দেখছে সে পুরোপুরি ভয়ে একদম নিয়ে গেছে তার মামাকে খামচায় ধরলো, কারণ সে দেখছিল তাকায় যে তাদের পেছনে ব্রিজের পেছন পেছন আসতেছে কিছু একটা জিনিস, মনে হচ্ছে একটা মানুষ, সেটা হামাগুড়ি দিয়ে যদি চলে এবং তার মাথা নাই, মাথা নাই কিন্তু হামাগুড়ি দিচ্ছে, মনে হচ্ছে ছেঁচড়ায় ছেঁচড়ে হামাগুড়ি দিয়ে খুব দ্রুত আসতেছে তাদের দিকে, এবং গায়ের মধ্যে একটা জোব্বার মতো মানে একটা পরা, সেটা মানে জোব্বা বা আলখেল্লা কিছু বলে, এবং ডার্ক কালারের, মানে সেটার কোনো মানে সাদা কালার না, ডার্ক কালারের একটা জিনিস। মাথাটা নাই, মাথাটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মানুষ মাথা ছাড়া কিন্তু হামাগুড়ি দিয়ে আসতেছে তাদের পিছনে, এবং ভয়ঙ্কর একটা শব্দ হইতেছে। তো তাদের থেকে মাত্র হয়তো 5-7 ফিট পেছনে ছিল, প্রচন্ড রকমের ভয় পেয়েছে আরিফ, এবং আরিফ তার মামাকে খামচায় ধরে একদম মানে স্টিফ হয়ে গেছে। এই সময় দেখা গেল যে ওটা যখন দূরত্ব কমে গেছে, কাছাকাছি চলে আসছে, তখন তাদের পেছনে যারা জিনিসপত্র নিয়ে আসতেছিল একটা কি জানে ছুড়ে মারলো এটার দিকে। তো ওইটা দেখা গেল ওইটার উপর হুমড়ি খেয়ে পড়লো, মনে হলো যে যেটা ফেলে দিচ্ছে ওটার উপর হুমড়ি খেয়ে পড়লো। এই সময় তারা সবাই দৌড় দিল সামনের দিকে দোয়া পড়তে পড়তে, কতক্ষণ দৌড়াইছে বলতে পারবে না, বেশ অনেকক্ষণে দৌড়াইছে। এবং আরিফের ছোটবেলার স্মৃতি অনুযায়ী তার মনে পড়ে যে ব্রিজটা পার হতে তার কাছে মনে হচ্ছিল যে অনন্তকাল সময় লাগতেছে। এক সময় ব্রিজ পার হয়ে তারা এই পাশে আসলো, এই পাশে এসে দেখা গেল দৌড় থামাইছে, এবং তারা আস্তে আস্তে হাঁটা শুরু করলো আবার, মানে মোটামুটি মানে তাদের পেসে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সামনে শুনলো যে কোলাহল মানুষের, এবং আলো দেখতেছে, মানে কাইন্ড অফ মশালের আলো টাইপের, মশাল জ্বাললে যেরকম হয় সেরকম মানে আলো, কাপা কাপা আলো। তো তাকে বুঝলো যে ওই পাশ থেকে এরা খুশি, এরাও হাঁক ছাড়লো, এরাও মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে আরিফের এই মানে আরিফের নানার বাড়ি, মানে আরিফের মায়ের বাবা বাড়ি, সেখান থেকে মানুষজন আসছে, আরিফের নানার লোকজন আসছে তাদের জিনিসপত্র নিয়ে। গ্রামে তারা ওই সময় চিন্তা করতো যে নিজের মানুষ কোথায় গেছে, রাস্তায় হারাই গেল নাকি, বা সময় লাগতেছে কেন, তারা খুঁজতে পেরেছিল আসলে। এবং তাদের কাছে সেই বল্লম টল্লম সব আছে আর কি, বল্লম তারপর রামদা এগুলো আছে, এগুলো নিয়ে তারা বেরিয়েছে যে রাস্তার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে। আর ওই সময় গ্রামে অনেক সময় দেখা যেত যে মানুষজন এভাবে আসলে ডাকাত টাকাত পড়তো। তো যাই হোক, তাদেরকে ওখান থেকে স্কট করে নিয়ে আসলো, এবং তখন পরিবেশটা অন্যরকম লাগছিল, আরিফ সেটা বর্ণনা করতে পারবে না, অন্যরকম একটা পরিবেশ। তো পরবর্তীতে আরিফ শুনছিল যে আরো বড় হয়ে যে তাদের যে ওখানে নানা বাড়ির কাছে বা নানা বাড়ি বা তার মায়ের নানা বাড়ি যাওয়ার পথে মাঝখানে যে ব্রিজটা আছে ওইটার নিচে নাকি একটা কথা প্রচলিত আছে, সেই গলা কাটা মানুষের ঘটনা আর কি, যে স্কন্ধ কাটা, এখানে কথা প্রচলিত আছে যে ওই জায়গায় একটা স্কন্ধ কাটা থাকে, এবং সেই ব্রিজে রেল ব্রিজের নিচে, এবং অনেকে বলে যে একসময় সেই মানুষ মারা গেছিল কাটা পড়ে, এবং তারই একটা ই রয়ে গেছে এখানে বলে আর কি। এবং অনেকে নাকি দেখা পায়, এবং সে নাকি মানুষকে দেখলে একদম শেষ করে দেয়, মানুষ ভয় পেয়ে যায় বা কিছু একটা হয় তার। তো এরকম ব্যাপার স্যাপার আছে, এবং মানুষের জন্য ওইটা জানে বলেই মানুষ ভয়ে ওখান দিয়ে রাতে চলাফেরা করে না। তো আর তার মামারা যে কিছু একটা ছুড়ে দিয়েছিল সেটা হচ্ছে তার সাথে বড় বল মাছ ছিল, সেটা ছুড়ে দিয়ে আসছিল এখানে। তো অবশ্যই এটা বোঝা যায় যে সেটা কোনো পিশাচ, ওই অঞ্চলের মাছ পিশাচ কোনো, হয়তো পারে ওই যেটা প্রচলিত স্কন্ধ কাঠা নাম, সেই গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এরকম শোনা যায়। এবং আপনাদেরকে তো বলেছি যে আসলে সিমিলারিটিজ আছে, এবং আমরা বিভিন্ন পৃথিবীর অঞ্চলেই শুনতে পাই সিমিলারিটিগুলো, যে এক এক অঞ্চলে এক এক রকমভাবে ভূত প্রেতের নামগুলো থাকে, এবং সেই সব জায়গায় যা দেখা যায় ওগুলো সিমিলারলি একই রকম জিনিস। মানে এই স্কন্ধ কাটা ইউরোপে ব্যাপক রকম পরিচিতি আছে স্কন্ধ কাটা ভূতের, এবং তাদের এক এক অঞ্চলে এক একভাবে বলা হয়, এবং বিভিন্ন ভাবে মিথগুলো এভাবেই শুরু হয়েছে, কেউ বলছে যে অমুককে মেরে ফেলছিল তারপর থেকে তাকে দেখা যায় ইত্যাদি ইত্যাদি, এরকম ব্যাপার স্যাপার। অনেকে বলে যে এটা কেউ কালো জাদু করছিল, ইউরোপে এরকম কথা প্রচলিত আছে যে এরকম কালো জাদু করছিল, কালো জাদু করে তার মাথাটাকে এরকম ডিক্যাপিট করে কোন গাছের নিচে পুঁতে রাখছিল, এরপর থেকে সে খোঁজে। আপনারা এই মুভিও দেখছেন, স্লিপি হলো নামে একটা মুভি আছে জনি ডেপের। তো এরকম ব্যাপার স্যাপার কিন্তু বেশ প্রচলিত ইউরোপে, এবং আমাদের দেশেও কিন্তু আছে, এবং আমাদের দেশে আমি বিভিন্ন জায়গায়, এমনকি আমি আমার নানা বাড়ি অঞ্চলেও শুনছিলাম, আপনাদেরকে বলছি, অতীতে রেডিওতে বলছি, তারপরে আমার সাথেও বলছি যে এরকম কথা প্রচলিত আছে যে গলাকাটা সাহেব। এবং আমার যেই এক্সপিরিয়েন্স ছিল সেটা তো আরো অন্যরকম, আপনাদেরকে বলেছি অতীতে, আবারও বলে দিই ছোট করে, মাঝে মাঝে ঘটনার মাঝখানে রেফারেন্স হিসেবে বলে দিই যে এরকম আমি এরকম ছোটবেলায় গিয়েছিলাম নানা বাড়িতে, এবং খেলাধুলা করতে করতে একটা জায়গায় চলে যাই, যে জায়গাটাতে একটা অ্যাবান্ডন বাড়ি টাইপের আছে, মানে বেশ মানে পুরনো একটা অ্যাবান্ডন বাড়ি টাইপের, ওখানে আমি চলে যাই। যাওয়ার পরে আমি তো নিজের মনে ছোট মানুষ, কিছু জানি না, খেলতেছি, এদিকে ঘুরতেছি, দেখতেছি। তো এক জায়গায় যে বসছিলাম ওইটা একটা গাছের গুড়ি, কাটা গাছ, এবং সেই গাছের মানে শুধু গুড়িটা আছে, শেকড় সহ গুড়িটা আছে, গাছটা নাই। তো ওখানে বসে আমি খেলতেছিলাম। তো পরে দেখি একটু পরে যে আমার মামা, ছোট মামা দূর থেকে ডাকতেছে আমাকে ওখান থেকে, যে এদিকে এদিকে, আমি তো যাচ্ছি না, কি ব্যাপার? কেউ আসতেছেও না দূর থেকে, এবং বাকি কতগুলো ছেলে পেলেও আছে, তারা ডাকতেছে আমাকে। তো আমি তো আর যাচ্ছি না, বসে কি হয়েছে? তো একটু পরে আমার মামা নেমে আসে, যেহেতু নিজের মামা, এসে আমাকে বলে তাড়াতাড়ি চল, টেনে নিয়ে যায় ওখান থেকে। যাওয়ার পরে উনি আমাকে আমার সাথে, তো বয়সের ডিফারেন্স খুব বেশি ছিল না মামার, তো মামা বন্ধুর মতো ছিল আমার। তো মামা বলতেছে তখন যে জানিস না ওখানে গলাকাটা সাহেব আছে। তো গলাকাটা সাহেব কি, পরবর্তীতে উনি আরো ঘটনা বললেন যে ওইখানে এক সময় নীল চাষি ছিলেন, নীল চাষিরা ছিল, ব্রিটিশরা নীল চাষ করতো সেখানে, এবং সেখানে খুব অত্যাচার করতো। তো গ্রামের অত্যাচারিত মানুষ এক সময় সেই এক সাহেবকে ওখানে ধরে ডিক্যাপিট করে দেয় তারা, মানে তাকে মানে তার শিরচ্ছেদ করে ওই জায়গায়, ওই গাছের গোড়ায়। তো এরপর থেকে নাকি অনেকেই নাকি রাতের বেলা দেখা যায়, পূর্ণিমার রাতে দেখতো যে এরকম ঘোড়ায় চড়ে গলাকাটা সাহেব ঘুরত এবং পুরো গ্রামের পুরো জায়গায় এটা এই নামেই নাকি প্রচলিত ছিল সেখানে। যে এটা শোনার পর আমার মনে আছে যে আমি খুব মানে মানে মজা পাইছিলাম যে আসলে এরকম ব্যাপার স্যাপার, এরকম গলাকাটা সাহেব আসছে। মানে আমি ছোটবেলা থেকে ভূত প্রেতের ব্যাপারে খুব আগ্রহী, তো আমি খুব মানে মানে মজা পাইছিলাম জিনিসটা নিয়ে, যে অনেকটা গল্পের বইয়ের মতো যে গলাকাটা সাহেব আছে এরকম এইসব। তো আমাকে জিনিসটা এত সিরিয়াস ভাবে বুঝাইলো যে আমার মামা যে আসলেই গলাকাটা সাহেব আসে ঘোড়া নিয়ে খুঁজে, এবং তার ওই যে গাছের ঘোড়া যেহেতু গেছি হয়তো আমাকেও ধরবে রাতের বেলা। তা আমাকে বাসায় এনে আমার নানিকে বলতেছে ধরে দোয়া পড়ে দাও, ওই জায়গায় গেছে। তো যাই হোক, দোয়া টোয়া পড়ে দিল। আমার মনে আছে দ্য ফলোয়িং নাইট, মানে সামনে যে পূর্ণিমার রাত ছিল, আমার মামা আমাকে বারবার বলতেছে যে খবরদার তুই দরজার বাইরে যাবি না, জানলা খুলবি না, গলাকাটা সাহেব আসে। তো আমি কিন্তু চুপচাপ শুনছি। আসলে আমি তো বেসিক্যালি তখন গ্রামে গিয়েছিলাম বেড়াতে আসলে, এবং গিয়ে আমার কাছে খুব সুন্দর লাগছিল চারিদিক, খুব অন্যরকম লাগছিল। তো রাতের বেলা যখন সবাই ঘুমায় যেত, আমি কিন্তু প্রায় বাসার জানলাটা খুলে তাকাতাম রাস্তার সামনে, এবং দেখতাম যে সামনে একটা বিশাল বাঁশঝাড় ছিল, সেই বাঁশঝাড়ে জোনাকি পোকা খেলা করত। এবং আমার এমনও মনে আছে যে আমি জোনাকি পোকা ধরছিও জানলা দিয়ে ঘরে ঢুকায় ধরছি। তো যাই হোক, আমার খুব লাগতো, মজা লাগতো খুব দেখতে, খুব অন্যরকম লাগতো আমার কাছে। তো আমি ওই দিনও যখন বলছে যে খবরদার এরকম এই সেই গলাকাটা সাহেব আসবে, আর তুই যেহেতু ওখানে গেছিস একটা কানেকটিভিটি তৈরি হয়েছে, তো আমি এগুলো শুনতাম। শোনার পর আমার কাছে বেশ অন্যরকম লাগতো, মনে হতো আসলেও কি দেখতে পাবো নাকি গলাকাটা সাহেব, কি আসলে আসবে। তা আমি যেটা করছিলাম, আর মনে আছে সবাই যখন ঘুমায় গেছে, ইনক্লুডিং আমার মামাও ঘুমায় গেছে, আমি সেই জানালা খুলে, ঘরের জানালা খুলে রাত্রেবেলা আস্তে করে তাকাইছি। তাকে আমি অনেক দূর বন্ধ দেখতেছিলাম যে চাঁদের আলো পড়ছে, রাস্তাটা একদম ফিতার মতো চলে গেছে, সেখানে চাঁদের আলো পড়ে চমকাচ্ছে বালির উপরে। আমি অনেক ওয়েট করেছিলাম যে আসলে গলাকাটা সাহেব দেখা যায় কিনা। তো অনেকক্ষণ পার হলো, কিছু দেখা গেল না। তো আমি তারপর আস্তে করে মানে হতাশ হয়ে জানলা বন্ধ করে ঘুমায় যাই। তো এই এই জিনিসটা, এই যে মিথ, এই হেডলেস হর্সম্যান, এই ঘটনা যেটা বললাম যে আমাদের দেশের গ্রামেও আছে, ইউরোপেও আছে। আমি আমেরিকাতেও ডিল্যান্ড নামে একটা জায়গায় গিয়েছিলাম আমার বন্ধু রয়ের সাথে, সেই ঘটনা আমি বলেছিলাম রেডিওতে, এবং আমার মনে হয় একটা সিডিও বেরিয়েছিল রেডিও থেকে তখন। তো সেই ঘটনা ছিল সেখানে, সিডিল্যান্ডে গিয়েছিলাম আমরা, সেখানে গিয়ে ঘুরেছিলাম এবং রাতে থেকেছি, এবং আসলে সেই গলাকাটা সাহেব দেখা হয়নি, বাট কয়েকটা ছায়া দেখে আমরা ভয় পাইছিলাম, আমি আর রয়। এবং আমরা কিন্তু সেখানে একটা পুরনো গ্রেভিয়ার্ড দেখেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা ওই গ্রেভিয়ার্ডের মতো ভয়ে ওখান থেকে পলাইছিলাম, আমি আর রয়। তো সেই ঘটনা কিন্তু বলা হয়েছে রেডিওতে, আপনারা যারা শুনছেন, এবং সিডিটা যাদের কালেকশনে আছে, এটা তাদের একটা স্পেশাল এডিশনে বেরিয়েছিল অনুষ্ঠানের, তো সেই সিডিতে কিন্তু আছে ঘটনাটা। তো আমার কাছে এখনো সবকিছু অন্যরকম লাগে, আসলে আমার কাছে বেশ ডিফারেন্ট মনে হয়। মানে আসলে যারা এরকম সিচুয়েশনগুলো দেখছেন না, তারা কিন্তু অন্যভাবে এনজয় করতে পারবেন। আমি আসলে সামহাও এই ব্যাপারগুলোতে খুব বেশি মাত্রায় অ্যাটাচড ছোটবেলা থেকে, এবং আমি যে আমার মামার কথা বললাম, আমার মামাও খুব অ্যাটাচড ছিলেন, এবং আমাদের মধ্যে বেশ গল্প হতো, আড্ডা হতো, এবং আমরা ভৌতিক ব্যাপারে খুব ইন্টারেস্ট ফিল করতাম। তো আমি সেই সময় আমি যখন এই সেই ফ্লোরিডা ডিল্যান্ডে আমি আর রয় গিয়েছিলাম, আমার কাছে কিন্তু বেশ লাগছিল সেই প্রাচীন গ্রেভিয়ার্ড, সেই প্রাচীন গ্রেভিয়ার্ডের ওই পাশ থেকে যখন নাকি চাঁদ উঠছে, মানে যেই সিন, মানে এটা আসলে যারা কি বলে, যারা মিস্ট্রি ভালোবাসেন, তারা কিন্তু এগুলো খুব ভালো বুঝবেন। এবং সেই জায়গায় যখন চাঁদ উঠছে, আপনি বুঝবেন যে পুরনো সমাধি ক্ষেত্রে চাঁদ উঠছে, চারিপাশে কুয়াশা ছেয়ে গেছে, এবং কোনো প্যাঁচা ডাকতেছে কোনো জায়গায় দূরে, মানে ক্রিকেট মানে সেই ঝিঝি পোকার ডাক আসতেছে দূর থেকে, মানে আপনার কাছে অন্যরকম লাগবে। আর আসলে জায়গাগুলো আসলেই ওইসব জায়গায় তো খারাপ জিন থাকেই, জিন থাকে অবশ্যই। আর এই যে হেডলেস হর্সম্যান কিন্তু নাথিং বাট এটা এক ধরনের জিন, এবং এটা আমাকে অনেকে বলেন, আমাকে বলে সবকিছুকে জিনের ফ্লেভার কেন দেন, আসলে জিনের ফ্লেভার না, আনসিন যে কোনো জিনিস তারাই কিন্তু এই জিনিসটা ঘটায়, তারাই বিভিন্ন রূপ নিয়ে আসে সামনে, এবং এই যে হেডলেস হর্সম্যান জিনিসটা কিন্তু তারাই আসে। এবং আমার খুব পরিচিত আমি জাস্ট নাম বলবো না রিলেশনটা, আমার পরিচিত একজন মুরব্বী ঢাকা শহরেরই কোন এক জায়গায় তিনি দেখছেন এই জিনিসটা, ঢাকা শহরেরই কোন একটা জায়গায় দেখছেন জায়গাটা, এবং সেই যে জায়গায় তারা তাদের বাসা ছিল সেটা ছিল একটা ব্যস্ত শহুরে জায়গা, এবং সেই জায়গাটা অনেকেই বলে যে ভৌতিক, অনেকেই বলে আমার কাছে অতীতে রেডিওতে কাহিনী শেয়ার করছে, মানে আমার কাছে বলছে আর কি, এমনিও বলে অদ্ভুতরেও বলছে, এবং অনেকে ওই এলাকায় বসবাস করেন যারা ওই এলাকা সম্বন্ধে ঘটনা বলছেন আমাকে, এবং তারা বলছেন জায়গাটা হন্টেড। এবং আমি যেখানকার ঘটনা বলতেছি, একজন মুরব্বী আমারই খুবই নিয়ারেস্ট রিলেটিভ মুরব্বী, তিনি ভোর রাতে উঠছিলেন, তিনি মানে ফজরের আরো আগে ওযু করে নামাজ পড়বেন, তিনি বারান্দার সামনে হঠাৎ করে ঘোড়ার খুরের শব্দ পান, তিনি বারান্দায় যান হেঁটে, এবং বারান্দায় হেঁটে গিয়ে তিনি দেখেন বারান্দা থেকে তাদের বাসার সামনে যে গলিটা সেটা অন্ধকার, এবং এটা কত সালের ঘটনা, অনেক আগের ঘটনা হবে, সেই 80-এর দশকের ঘটনা হবে, এবং চাঁদের আলোতে ছেয়ে গেছে জায়গাটা পুরো, গলিটা অন্ধকার গলি, চাঁদের আলোতে সামনের অংশটা আলোকিত হয়ে আছে, তার বারান্দার একটা অংশ আলোকিত হয়ে আছে, তিনি দেখতেছেন খটখট খটখট মানে ঘোড়ার ফুরের যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে, একটু পরে দেখলো তার বাসার সামনে দিয়ে একটা কালো ঘোড়া যাচ্ছে, মানে ভয়ঙ্কর, এবং সেটার উপরে যেই মানুষ অবয়ব বসে আছে, অবয়বটাকে ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু একটু বোঝা যাচ্ছে তার মাথা নাই সেখানে, এবং তিনি ঘোড়াটা যখন আরেকটু বের হয়ে আসছে তিনি আরো খেয়াল করছেন যে ঘোড়াটারও মাথা নাই সেখানে, মানে ঘোড়ারও মাথা নেই, সেই যে আরোহী তারও মাথা নেই, ঘোড়াটা হেঁটে ওখান থেকে বের হয়ে গেছেন। এবং যেই ঘটনা, এই ঘটনাটা যার কাছ থেকে শুনছি, মানে উনি কোনো ক্রমেই মানে এরকম একটা ঘটনা উনি নিজের থেকে বানিয়ে কারো কাছে প্রেজেন্ট করবে না। তো এই এই জিনিসটা আমার কাছে, ওনার কাছ থেকে শোনার পরও আমার কাছে বেশ লাগছে, আমি যদিও নিজের চোখে দেখি নাই, বাংলাদেশেও দেখি নাই, ডিল্যান্ডেও দেখি নাই এই জিনিস, বাট ডিল্যান্ডে ছায়া দেখছিলাম, পলাইছিলাম আমি মিয়া রয় সেখান থেকে ছায়া দেখে, সেগুলো কোনো খারাপ জিন। তো এই যে ওই গলিটা কিন্তু হন্টেড, যেটা মুরব্বীর কথা বললাম সেই গলি কিন্তু হন্টেড, এবং সেই বাসাটা, যে বাসা ওনারা থাকতেন সেই বাসাও হন্টেড। সেই বাসাতে আমি আপনাদেরকে ঘটনা বলছি যে লাথি মারত দরজার মধ্যে রাতের বেলা এসে, এবং কলাপসেবল গেট লাগাই দেওয়ার পরও লাথি মারত কেউ এসে, এবং ওই বাসায় যে আমি নিজে 2-3টা ভৌতিক ব্যাপার ফেস করছি, এটাও আমি রেডিওতে শেয়ার করছিলাম অতীতে, আর সামনে যদি কোনদিন রেফারেন্স আবার আসে আবার শেয়ার করে ফেলব। যাই হোক, মূলত আসলে এই ছিল ঘটনা, আমাদের আরিফুর রহমানের ঘটনা, এবং তিনি বলছেন যে সেই যে ছোট ছোট বলের মতো মুরগির বাচ্চার মতো দেখছেন, সেটা সম্বন্ধেও তার কাছে আরো ঘটনা আছে যেটা তিনি ফিউচারে সামনে কোন একদিন শেয়ার করে ফেলবেন আমাদের সাথে। তো এখন চলে যাচ্ছি, ফিরে আসবো কয়েক সেকেন্ড পরে আরো ঘটনা নিয়ে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম অদ্ভুতরীতে, এবং নিয়ে এলাম আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন আশরাফ খান বাকুলিয়া চট্টগ্রাম থেকে, এবং তিনি তার পরিচিত একজনের কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছেন এবং তিনি শেয়ার করেছেন। তো এই ঘটনাটি একটু ডিফারেন্ট ব্যাপার নিয়ে, এবং এরকম ঘটনা কিন্তু আমরা অনেক শুনেছি, আসলে আমি অনেক শুনেছি, অদ্ভুতরীতেও শেয়ার হয়েছে, অনেকে কিন্তু সেই গ্রামের অতীতে অসুখ নিয়ে কথা বলেন, যে সেই সময় বিভিন্ন রকমের অসুখ হতো এবং মানুষ বিশ্বাস করত সেই অসুখগুলো আসলে মানে তাদের মাঝে এসছে কোনো বাতাসের মাধ্যমে, এরকম ব্যাপার কিন্তু তখন গ্রামে প্রচলিত ছিল, এই ধরনের আমি কি বলবো কুসংস্কার বা যাই বলেন না কেন, যা প্রচলিত ছিল মানুষের মধ্যে, তারা বলতো যে বাতাসের একটা বাতাস লাগে, এরকম কথা প্রচলিত ছিল, এবং এই ধরনের কথা প্রচলিত থাকার কারণে কিন্তু এরকম কথাও প্রচলিত হয়ে যায়, তখনকার মানুষ বলতো ওলা ওঠা বা ওলা বিবি বা কলেরা, এটা আসলে কোন একটা এন্টিটি, এবং যার সাথে দেখা হয়ে যায় তাকে নাকি এটা মানে হার্ম করে এবং তারই নাকি অসুখটা হয়, এরকম কুসংস্কার কিন্তু গ্রামে প্রচলিত ছিল সেই সময়, এবং মানুষ বিশ্বাস করত, এবং গ্রামে এই নিয়ে অনেক ঘটনা প্রচলিত ছিল। আমি নিজেও দেখা যেত যে মুরব্বীদের কাছ থেকে, নানি দাদিদের বয়সী যারা আছেন তাদের অনেকের কাছেই আমি এরকম এই ধরনের ব্যাপার স্যাপার শুনেছি, তারা বলতেন আর কি। আমি এমনও শুনেছি ওই সময় মানুষ অনেকে কলেরা হলে সেটা করতো তারা, তারা নাকি মানুষকে একটা পর্যায়ে গিয়ে কলা গাছের ভেলায় ভাসিয়ে দিত, মানে যখন অবস্থা খারাপ হয়ে যেত। তো এই ধরনের কথা কিন্তু গ্রামে বেশ প্রচলিত ছিল এবং করতো তারা, আমি শুনেছি অনেক মানুষকে। আমি এমনও মানুষ দেখেছি মানে তার তিনি কলেরা আক্রান্ত হয়েছিলেন এবং তিনি চিকেন পক্সে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি আমাকে বলেছেন এই ঘটনা, যে তাকে নাকি শেষ পর্যায়ে এমন অবস্থা হয়েছিল তাকে গ্রামে তারা প্ল্যান করছিল যে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেবেন, একদম সেই মানুষের নিজের মুখে আমি শুনেছি। তো এই ব্যাপারগুলো আসলে খুব কি বলবো হৃদয় বিদারক ছিল এবং দেখা যেত যে গ্রামে, এটা আমি আরো মুরব্বীদের কাছে শুনেছি, যে গ্রামে তখন যখন কলেরা আক্রান্ত হতো এমন কিছু গ্রাম ছিল যেগুলো গ্রামের পর গ্রাম কলেরা আক্রান্ত হয়ে যেত, মানুষ একটা পর্যায়ে গিয়ে মানুষ মানুষকে সৎকার করতেও ভয় পেত, বা মানুষ মানুষকে নিয়ে যে দাফন কাফন করবে সেটাও মানুষ ভয় পেত, মানুষ যেত না, এরকম ব্যাপার স্যাপার আছে। এবং আমারই রিলেটিভ এর মধ্যে এমন ছিলেন যে তিনি গিয়ে করেছিলেন কাজটা, দাফন কার্য সম্পন্ন করেছিলেন, তিনি একজন আলেম ছিলেন, তো তিনি করেছিলেন তখন এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে, তিনি গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল এবং তিনি সেখানে গিয়ে বিভিন্ন বাড়িতে সেই দাফন কার্য গোসল করানো এবং তাদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তো যাই হোক, এই ঘটনাগুলো কিন্তু ঘটেছিল সেই সময়, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গিয়েছিল এরকম মহামারীতে এবং মানুষজন অনেক উল্টাপাল্টা জিনিস করেছে, কুসংস্কারাচ্ছন্ন হয়ে মানুষ এই যে কলা গাছের ভেলায় মানুষকে ভাসিয়ে দেয়া বা মানুষের মানে মৃতদেহকে সৎকার না করা, মানুষ তখন এই ব্যাপারটাতে ভয় পেত। এখনো মানুষ ভয় পায়, এখনো যখন করোনা মহামারী এসছে মানুষ কিন্তু ভয় পেয়েছে অনেক, মানুষ কিন্তু তখনও দেখা গেছে করোনার প্রথম দিকে মানুষ কেউ কাউকে দেখা যেত যে দেখা যেত একটা মানুষকে মারা গেছে তাকেও মানুষ সৎকার করতে চাইত না। তো এই ব্যাপারগুলো তখনকার সময়ও ঘটত, কিন্তু তখনকার সময় যেটা ছিল কুসংস্কারাচ্ছন্ন ছিল মানুষ এবং তখন মানুষ ভাবত যে এগুলো কোন বাতাস, খারাপ বাতাস, খারাপ বাতাস বলতেই তারা এটাকে একটা বাজে এন্টিটি ভাবত। তো এই নিয়ে বিভিন্ন ঘটনা কিন্তু আমরা অতীতে পেয়েছি এবং আমরা শেয়ার করেছি, আজকে এই আমাদের যে ঘটনাটা পেয়েছি সেটা শেয়ার করে ফেলবো আপনাদের সাথে। এবং আমাদের জন্য আশরাফ খান এই ঘটনাটা কালেক্ট করেছেন তার এক আত্মীয়র কাছ থেকে, যিনি কিশোরগঞ্জ বাড়ি এবং কিশোরগঞ্জে ঘটনা ঘটেছিল। তো যার সাথে ঘটনা ঘটেছিল তাদের নানা বাড়ির ঘটনা, সেই সময় সেই অঞ্চলে এই কলেরার প্রাদুর্ভাব হয় এবং মানুষজন মারা যাচ্ছিল, বেশ মানুষ মারা যাচ্ছিল বাড়ির পর বাড়ি, এবং দেখা যেত মানুষ তাদের বাড়ির সামনে দরজা বন্ধ করে দিত যাতে তাদের বাড়িতে কলেরা না ঢোকে, মনে করে যে বাসা বন্ধ, বাসা তালাবদ্ধ করা, তারা বাসার পেছন দিয়ে যাতায়াত করতো, শীত কেটে চলে যেত বাসা থেকে, এরকম কাজ করতো মানুষ। তো এই সব জিনিস প্রচলিত হয়ে গিয়েছিল তখন, তো ওই বাড়িতেও সেরকম অবস্থা। তার নানা বাড়িতে যিনি ঘটনাটা শেয়ার করছেন তার নানা বাড়িতে তার নানা নানি বেশ ভয় আছেন, যে কারণ তাদের বাসার খুব কাছাকাছি মানে দেখা যেত 10 বাড়ি আগেই কলেরা হয়েছে এবং পুরো গ্রাম ছেয়ে যাচ্ছে ওদিক দিয়ে। তো তিনি বেশ ভয় আছেন যে তার নানা নানি বেশ ভয় আছেন যে আমার বাচ্চাগুলোরও যদি হয়। তো তার মামা এবং খালা ছিল বাসায়, তারা দুজনেই বাসায় থাকতো এবং তারা তারা ইয়াং আর কি, টিনেজ তারা দুজন, তারা একজনের বয়স মনে হয় 10 বছর, একজনের বয়স 14 বছর এরকম আর কি। তো তিনি সিদ্ধান্ত নিলেন তার নানা যে ছেলে মেয়েকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দেবেন, এবং সেটা তাদের বোনের বাড়িতে তখন পর্যন্ত এই ওই অঞ্চলে কলেরার প্রাদুর্ভাব হয়নি, তো সেটা এখান থেকে প্রায় 2-2.5 মাইল দূরে তখন। তো তিনি চিন্তা করছেন যে পাঠিয়ে দিবেন এবং ভোরবেলা মানে আলো ফোটার আগে পাঠিয়ে দিবেন। তো তারা অপেক্ষা করে আছেন রাতের বেলা যে পাঠিয়ে দিবেন, ঝিমুনি চলে আসতেছে গ্রামের মধ্যে, গ্রামের রাত জানেন ঝিঝি পোকা ডাকতেছে এবং পুরো গ্রামে মানুষজনের কোনো সাড়া শব্দ নাই, শুধু কুকুর ডাকে দূর থেকে, কারণ সেই সময় যখন কলেরা হয় তখন আসলে বাড়িতে বাড়িতে যে বললাম মানুষ তখন তাদের সেই ডেড বডিগুলোও ঠিক মতো ই করতে যেত না, কারণ যখন মড়ক লেগে যেত মানুষ ভয় পেত যে আমি ওখানে গেলে আমিও এটার ইসে পড়ে যাব, ছোঁয়াতে অসুখ মানুষজন একজন আরেকজনকে ধরবে, এই ভয়ে মানুষ যেত না। তো দূর দূরান্ত থেকে কুকুরের ডাক শোনা যেত, শিয়ালের ডাক শোনা যেত, বেশ ভয়ের একটা অবস্থা। তো এরকম সেই ব্যক্তির নানা তিনিও ভয় পাচ্ছেন, রাত জেগে আছেন এবং মানে খুব ভয় আছেন, রাতের বেলা দূর থেকে শিয়ালের ডাক আসতেছে, কুকুরের ডাক আসতেছে এবং ভয়ঙ্কর নিস্তব্ধতা গ্রামের ভেতরে। তো তিনি শুধু মনে মনে দোয়া পড়তেছেন আর চিন্তা করতেছেন যে আমি ভোরবেলা আমার ছেলে মেয়ে দুইটাকে পাঠিয়ে দিব। তো এরকম করতে করতে একটা সময় তিনি ঝিমুনিতে চলে গেলেন আর তিনি একটা সময় তার ঝিমুনি ভাঙল, যখন ঝিমুনি ভাঙছে তখন তিনি বুঝতেছেন যে এখন মনে হয় ভোর হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তো আসলে ফজরের ওয়াক্ত হয়ে গেছে তার ভাবার কারণ হচ্ছে ফজরের আগে কিন্তু একটা নকল সুবহে সাদিক আছে, যেটা নাকি মানুষ মনে করে যে আমি এই জিনিসটা শুনছি, অনেক আলেমের কাছেও শুনছি যে অনেকে বলে সুবহে সাদিক হওয়ার আগে নাকি একটা সময় আসে, সেই সময়টা অনেকে ভ্রান্ত একটা ধারণায় পড়ে যায় যে এখনই মনে হয় ফজরের সময় হয়েছে। ওইটা কিন্তু আসলে নকল সুবহে সাদিক, মানে ওই সময়টা কিন্তু আসলে সুবহে সাদিক হয়নি, ওই সময় মনে হয়। ওই সময় অনেকে কিন্তু ভ্রান্তিতে পড়ে যায়, এই যে মানুষ অনেকে গ্রামে বিশেষ করে শোনা যায় যে মাছ ধরার জন্য ডাক দেয়, তারপর দেখা যাচ্ছে যে চাষ জমিতে চাষ দেওয়ার জন্য ডাক দেয়, এটাই কিন্তু সেই সময়টা, নকল সময়টা। যাই হোক, ওই ভ্রান্তিতে তিনি পড়লেন, ওই সময়টায় তিনি মনে করলেন যে এখন ফজর হয়ে গেছে। তো তিনি তার ছেলে মেয়েকে ডেকে তুললেন যে এই ওট 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 ওট, তারা চোখ কসলাতে কসলাতে উঠলো, বলে তাড়াতাড়ি চোখে মুখে পানি দিয়ে বাসার থেকে বের হয়ে যা। তো তিনি ছেলেমেয়েকে বলে, ছেলেমেয়ে ঘুম থেকে উঠে, মানে আসলে তাদের চোখে ই লেগে গেছে, মানে ঘুম লেগে গেছে, তারা কোনো মতে চোখে মুখে পানি দিয়ে তারা মানে ভাই এবং বোন দুজন বের হয়ে গেল। তো ভাইটা হচ্ছে ছোট, বোনটা বড়। তো দুজনে তিনি তার ছেলেকে বুঝাই দিলেন, বোনের কথা শুনে চলবি, রাস্তার মধ্যে এলোমেলো হাঁটবি না, এদিক ওদিক যাবি না, বোনের সাথে সাথে থাকবি। আর এই তো ফজরের সময় যাচ্ছিস, এর মধ্যে রাস্তার মধ্যে আলো ফুটবে, একসময় পৌঁছা যাবি পুকুর বাসায়, আর কোন রকমের ই নাই, টেনশন নাই, সুন্দর করে চলে যাবি। তিনি তাদের হাতে টাকা গুঁজে দিলেন কিছু, সেই সময়কার টাকা যা ছিল আর কি, টাকা গুঁজে দিলেন, তাদের কাছে ছোট ব্যাগ দিলেন, দিয়ে বললেন যা এখান থেকে যা, এক কাজ করে বাসার পিছন দিয়ে বের হয়ে যা। তো তিনি তার বাসার পিছনের সেই একটা বেড়া কেটে একটা দরজার মতো বানায় ফেলছিলেন, তারা ওই সময় ভয় পেতেন এই জিনিসটাকে, এবং তারা পিছন দিয়ে তাদেরকে বের করে দিলেন ছেলে মেয়েকে। তিনি তাকায় দেখতেছেন যে আকাশে, তার কাছে মনে হচ্ছে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু তখন সেটা সেই নকল সুবহে সাদিকের সময়। তো তিনি বের করে দিয়ে খুব টেনশন ফিল করছেন নিজের ছেলেমেয়ের জন্য, একবার ভাবছেন যে নিজেই দিয়ে আসবেন কিনা, এদিকে তার স্ত্রী বাসায়, তো একটু ভয় পাচ্ছেন। তো তাকায় আছেন, দেখতেছেন ছেলে আর মেয়ে দুজন হেঁটে হেঁটে যাচ্ছে বাসার থেকে বের হয়ে, হেঁটে রাস্তায় উঠলো। তো তার মনের মধ্যে খুব একটা ব্যথার মোচড় দিল, তিনি চিন্তা করলেন যে এই সময় এরকম একটা মহামারী না আসলে ছেলে মেয়েরা তো এরকম বাসার থেকে যেতে দিতাম না, খারাপ লাগলো, ভোরবেলা ছোট ছোট ছেলে মেয়ে দুজনকে দিচ্ছেন, খুব মন খারাপ করে তিনি বসে আছেন। তো এদিকে এই উনার দুই ছেলে মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা, এখন কিন্তু আসলে সুবহে সাদিক হয় নাই বা ফজরের সময় না, তারা কিন্তু একটু অস্বস্তি ফিল করতেছেন। তারা যাচ্ছেন, দেখতেছেন ধূসর চাঁদের আলোয় চারিদিক ছেয়ে আছে, এবং ধূসর চাঁদের আলোতে যেটা হয় চারিপাশের কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ তৈরি হয়। তারা হেঁটে যাচ্ছে এবং তারা শব্দ শুনতেছে, দূরে কোথাও কুকুর ডাকতেছে, এবং মানে বেশ ভয়ঙ্কর। তো ছেলেটা তার বোনকে বলল যে বাবু ভয় পেও না, তুমি আসে আমি আসি, তো অসুবিধা নাই চলো। তো যাই হোক, দুজন মিলে হাঁটতেছে, হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা, কিছু কিছু জায়গায় দেখতেছে যে একদম গাছের পাতা ছেয়ে আছে রাস্তার মধ্যে দিয়ে, মানে একটা জায়গা খোলা, দুই পাশে খোলা প্রান্তর, আবার সামনে দুই পাশে পাতার আচ্ছাদনে একটা টানেলের মতো হয়েছে, এগুলোর মধ্যে দিয়ে তারা যাচ্ছে, চাঁদের আলো সেখানে পড়ে আঁকিবুকি আঁকতেছে মাটির মধ্যে। তো ভাই বোন দুজন কথা বলতে বলতে, টুকটাক কথা বলতে বলতে যাচ্ছে, আবার ভয়ও লাগতেছে, কারণ নিশুতি গ্রামে কেউ নাই। তো আবার ছেলেটা জিজ্ঞেস করতেছে বোনরে যে বুবু ওই যে পিছনে তো কত মানুষের বাড়িতে তো মানে কোনো মানুষ নাই, ওগুলো পড়ে আছে, ওখানে কারা থাকে? বোন বলতেছে চুপ থাক, কথা বলিস না, মোমরে পড়ে থাকলে এখন ওরা আসে, ওরকম ওই জায়গায় ওলা ওঠা বিবি আসে, ওগুলো এগুলো নিয়েই করিস না, ওলা ওঠা বিবি খারাপ না মনে হওয়া ঠিক না, আমি তো তোর সাথে রাত্রিবেলা ভোরবেলা সময় নিলাম, আর বাজান কি বলছে এখন এই সেই সকালে বলে এখন বলে ফজর হয়েছে, আমি তো ফজরে কিছুই দেখি না, এখন তো এখনো অন্ধকার। তো বোনটা ভয় পাচ্ছে, কিন্তু ভাই যেহেতু ছোট তো সে হাত ধরে ধরে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে তারা চলে আসলো, দেখলো যে একটা সামনে এরকম খালের মতো গেছে বাঁকানো, এবং খালের মধ্যে চাঁদের আলো পড়ে পানিটা চকচক করতেছে, তার পাশে একটা বিশাল বট গাছ, বিশাল বট গাছ, এবং সেই বট গাছের শেকড় বাকড় চলে আসছে রাস্তার মধ্যে প্রায়, এরকম মোটা মোটা শেকড়। তো চাঁদের আলো সেই বট গাছের পাতার ফাঁক দিয়ে সে গুড়ির কাছে পড়তেছে। এই সময় তাদের কাছে মনে হলো সেই বট গাছের গোড়াতে, মানে একদম গোড়ার মধ্যে কে একজন বসে আছে, এই চাঁদের আলো হালকা লাগছে গায়ে। তো এবং ভালো মতো খেয়াল করার চেষ্টা করলো দুই ভাই বোন, তো ভালো মতন চেষ্টা করার পর দেখতে পেল যে একটা সাদা শাড়ি পরা কেউ, মানে সাদা কাপড় পরা, সাদা শাড়ি পরা গ্রামের মহিলা, তো তারা একদম কাছাকাছি চলে আসছে তখন গাছের। এই সময় ওই বয়স্ক মহিলা ওখান থেকে বলল খনখনে গলায়, এই কিরে কই যাইস তোরা, তো তারা তখন বলল যে আমরা ফুপুর বাড়িতে যাই। বলে কেন, জিজ্ঞেস করছে কেন, কেমনি যাই, বাজান পাঠাইছে। বলে আমিও যাবো ওইদিকে, তোর ফুপুর বাড়ি কোন দিকে? তখন বলতেছে যে এই নাম বললো আর কি বোনটা, বলো আমিও যাবো ওইদিকে, তোরা দাঁড়া, তোরা আমার সাথেই যাইস, আলো ফুটুক, এদিকে আয়, ডাক দিল। তো মহিলার কণ্ঠে কেমন একটা কমান্ডিং ভয়েস ছিল, যে এই ভয়েসটাকে ভাই বোন কেউ ইগনোর করতে পারল না, মানে দুজন যেটাকে ইগনোর করে যাবে সেটা তারা পারল না। তারা হেঁটে হেঁটে চলে গেল মহিলার কাছে, মহিলার কাছে যে তারা দাঁড়ায় আছে। তো অন্ধকারে মহিলার চেহারা দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে যে শাড়ি পরা একটা বৃদ্ধ মহিলা বসে আছে। বৃদ্ধ বোঝার কারণ হচ্ছে যে গলা কণ্ঠ খ্যানখ্যানে এবং বয়সের জন্য কুঁজো হয়ে গেছে অনেকটা। তার সাদা চুল, মানে বোঝা যাচ্ছে যে চুল সাদা, চুলের কালারটা লাইট কালার, চকচক করতেছে বোঝা যাচ্ছে, মুখটা ডার্ক বোঝা যাচ্ছে না। তো মহিলা যেখানে বসেছিল সেখান থেকে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ালে বুঝলো যে সে বয়সের ভারে নিচু হয়েছে, কিন্তু সে কিন্তু লাঠি ব্যবহার করতেছে না, সে উঠে একটু সামনে এসে বসলো তাদের। তো তাদের কাছে মনে হচ্ছে একটা জর্দা টাইপের ঘ্রাণ লাগতেছে, কিন্তু তারা ডিটেক্ট করতে পারতেছে না, এই যে জর্দার ঘ্রাণ যেটা হয়, মানে পান খেলে যে জর্দা টাইপের একটা ঘ্রাণ, সুগন্ধি জর্দা এরকম। তো তারা দুই ভাই বোন দাঁড়ায় আছে, চিন্তা করতেছে যে কি করবে। তো তারা বলছে তোরা দুজন বস, এখানে বস, তোর বাপের নাম কি, জিজ্ঞেস করতেছে বাবার নাম কি কি। তো তারা বলতেছে যে আমার বাপের নাম এই এই সেই। তো তারপরে বলতেছে যে তোর ফুফুর নাম কি, তো ফুফুর নাম বলতেছে যে ওই বাড়ি কোন দিকে বলতেছে, মানে সবকিছু এগুলো বর্ণনা জানতে চাচ্ছে। তুই কি করিস, দুজনকে জিজ্ঞেস করতেছে। জিজ্ঞেস করার পরে মহিলা বলতেছে, বোনটাকে বলতেছে আমার পিঠটা একটু চুল করে দে, আমার পিঠটা চুল করে দে, তো এভাবে বলতেছে গ্রামের ভাষায়। তো বোনটা একটু অস্বস্তি ফিল করতে করতে তার পিঠ চুলকাতে গেছে, তো যে দেখতেছে সে যেখানে মহিলার পিঠে টাচ করছে, তো কেমন জানি মানুষের স্কিন যেরকম হয় সেরকম না, মনে হচ্ছে কেমন জানি চকচকা। বলে কি ভালো মতো দেখ, ভালো মতন দেখ। তো এই সময় মহিলার সেই মেয়েটার চোখে একটু আলো শুয়ে আসছে, মানে অন্ধকারটা, আলো অন্ধকার যে আলো আধারি সেটার মধ্যে শুয়ে আসছে। হঠাৎ করে সে খেয়াল করে দেখলো সে মহিলার পিঠের মধ্যে বড় একটা চোখ। তো মেয়েটা লাভ দিয়ে সরে গেল দুই হাত, তো বুড়িটা খ্যাক খ্যাক করে একটু হাসলো, হেসে বলল কি ভয় পাইছিস? তো মেয়েটা বলতেছে যে না আমি ভয় পাই নাই। বলে তুই চোখ দেখেও ভয় পাইলি না? তখন মেয়েটা বলতেছে যে হ্যাঁ একটু ভয় পাইছি। তো দাদি, দাদি বলে ফেলছে, সে বলতেছে দাদি তুমি এটা কি তোমার পিঠে? বলতেছে ওইটা যাই হোক, তোরা কেন যাচ্ছিস আমি জানি, তোর বাজান পাঠাইছে তোরে না, তোর ফুফুর বাড়িতে ওলা ওঠাচ্ছে বাসার জন্য। তখন চুপ করে আছে, বলতেছে যে বলে আমি ওলা ওঠা, মহিলা নাকি বলতেছে আমি ওলা ওঠা, তোদের আমি কিছু করব না, আমি সবাইরে ধরি না, যার নাম আসে আমার কাছে তারই আমি ধরি, সবাইরে আমি ধরি না, যার দিন নির্ধারিত হয় তার কাছে আমি আসি, অনেকের দিন নির্ধারিত হয়েছে তোদের পাশের গ্রামে, তাদের কাছে আমাকে পাঠানো হয়েছে, তোদের নাম নাই, তোরা বাড়ি চলে যা, তোদের আমি কিছু করব না, যা। তাই বলে মহিলাটা সেখান থেকে উঠে যায়, উঠে গিয়ে পেছনে যেখানে বসা ছিল আগে সেখানে বসে। তো এদিকে ওই মেয়েটা বোনটা আস্তে করে হেঁটে তাড়াতাড়ি তার ভাইয়ের কাছে এসে সে হাতটা ধরে। তো এই সময় সেই বয়স্ক মহিলা তাকে বলতেছে, বৃদ্ধটা, বৃদ্ধটা বলতেছে তোদের না চলে যেতে বললাম, যা বলে একটা ধমক দেয়। তো ধমকের চোটে বোনটা কেঁপে উঠে, ভাইটাও কেঁপে উঠে, এবং কেঁপে উঠে তারা একবার পেছনের দিকে তাকায়, তাদের যে রাস্তা দিয়ে তারা আসছিল সেই রাস্তার দিকে, তো রাস্তার দিকে তাকায় দেখে যে মানে একদম সেই মানে আলো আরো চেঞ্জ হয়েছে, ডিফারেন্ট হয়েছে না, আসলে এখন সুবে সদিক শুরু হবে, আজানের সময় হবে ফজরের। তো তাকায় দেখে যে একদম জায়গাটা ধূসর হয়ে গেছে কেমন। এই সময় দূর থেকে আজান ভেসে আসে, আজান ভেসে আসার পর তারা তাড়াতাড়ি আবার তাকায় দিকে, তাকায় দেখে যে সেই মহিলা নাই, বৃদ্ধা মহিলা সেখানে নাই, এবং সেই যে এত কোন একটা জর্দার ঘ্রাণ ছিল সেই জায়গায়, একটা মানে সেই সুগন্ধি জর্দা সেটাও নাই, একেবারে ঘ্রাণটা উবে গেছে কোথায় জানি। তো দুই ভাই বোন চিন্তা করতে থাকুন দাঁড়ায় কি করবে, এদিকে আজান হচ্ছে, তো বোনটা বললো চল আমরা চলে যাই, বাজানের কাছে চলে যাই, কারণ তাদের বাবার জন্য মায়া লাগতেছিল। তো আস্তে করে ঘুরে তারা আবার হাঁটা ধরে, কারণ তারা বোনটা বুঝতেছে যে আমরা পালাই গেলে কি হবে, আমার বাবার যদি অসুখ হয়, আমার বাবার যদি হাওয়া লাগে, এই চিন্তা করে তারা আবার হাঁটা দেয়। বোনটার আসলে তখন ডেসপারেট থট যে না আসলে কি হবে হবে, আর এই বুড়িরে কি দেখছি কি বুঝলাম না, এই চিন্তা করতে করতে ভাই বোন হেঁটে আবার বাড়ি চলে আসে। তো বাড়ি চলে এসে তার বাবা নাকি খুব কান্নাকাটি করে ছেলে মেয়েকে দেখে, কারণ তার নাকি ফিল হয়েছিল যে তার ছেলে মেয়েকে পাঠাই দিয়ে তার মন খারাপ হয়ে গেছিল খুব। তো তিনি তার ছেলে মেয়েকে জড়ায় ধরে কান্নাকাটি করেন, তো তার ছেলে মেয়ে বলে যে এরকম এরকম দেখছি এক বৃদ্ধাকে, এরকম এরকম বলছে। তো তার বাবা নাকি হা করে থাকে, বলে যে কিভাবে, তো মানে তার মাথায় আসে না। তো যাই হোক, এই পরিবারটার নাকি কোনো কারণে কলেরা হয় না, এই পরিবারটা নাকি কলেরা হয় না এবং তারা নাকি কলেরা তাদের স্পর্শই করে না, এবং আরো কয়েকটা পরিবারেরও কলেরা হয় নাই সেখানে, এবং দেখা গেছে তাদের এই গ্রামের এই অংশটা স্কিপ করে তার ফুপুর যে অঞ্চলটা ছিল সেইখানেও নাকি কলেরা ছড়াইছিল, কিন্তু তাদের এই অঞ্চল অনেকের কলেরা হয় নাই সে সময়। খুবই আশ্চর্য একটা ব্যাপার, এবং এটা ছিল সেই ভদ্রমহিলা শেয়ার করা ঘটনা আশরাফ খানের কাছে, এবং তিনি আমাদের কাছে শেয়ার করেছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা মাঝে মাঝে পাই, এরকম গ্রামের হাওয়া নিয়ে, হাওয়া লাগা নিয়ে বা এরকম ব্যাপার স্যাপার নিয়ে, তো খুবই আশ্চর্যজনক ব্যাপার। তখনকার মানুষ কুসংস্কার ছিলেন, এবং তবে আমি ঘটনাগুলোর কোনো এভিডেন্স পাই না, সুতরাং আমি এগুলোকে কোনো এভিডেন্স নেব না। আসলে মহামারী মহামারী অসুখ অসুখী, এবং মানুষ অসুখ দ্বারা আক্রান্ত হয়, এবং আমরা জানি বিজ্ঞান মতে যে অসুখ হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু থেকে আসে বা কোনো রকম ভাইরাস থেকে আসে বা কোনো রকম ব্যাপার স্যাপার। তো যাই হোক, এইগুলো ভয়ের ঘটনা, গ্রামের মানুষের মধ্যে সে সময় সঞ্চারিত হতো, কোনোভাবে হয়তো তাদেরকে কোনো জিন এসে ভয় দেখাতো এরকম কথা বলে, বা জিনরা হয়তো অনেক কিছু জানতো এইসব ব্যাপার স্যাপার নিয়ে। তো যাই হোক, এগুলোই আমি মনে করি গ্রামে প্রচলিত ঘটনাগুলো নিয়ে, এছাড়া আর কিছু নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রামে যেহেতু এই ধরনের ঘটনা প্রচলিত ছিল, এগুলো আমাদের গ্রাম বাংলার কিছু ঘটনা হিসেবেই আমি ধরি। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত রীতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইজিপ্টের কায়রো থেকে জুয়েল, এবং তিনি তার এক কলিগের চাচার ঘটনা শেয়ার করেছেন। তার কলিগ একজন ইজিপশিয়ান এবং তার চাচার নাম হচ্ছে সালাম। তিনি ট্যাক্সি ড্রাইভ করতেন, এবং আশির দশকের একটি ঘটনা। আমি চলে যাচ্ছি জুয়েলের ঘটনা, এবং আমি আমার মতো করে শেয়ার করছি। তো সালাম ছিলেন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের পরিবারের সচ্ছলতা খুব বেশি ছিল না, এই কারণে তার পড়াশোনা খুব বেশি করা হয়নি। তিনি ট্যাক্সি ড্রাইভ করতেন, এবং তিনি ট্যাক্সি চালিয়ে বেশ মোটামুটি সংসার চালাতেন, তার মোটামুটি ভালোই চলে যেত। আর যেহেতু তিনি চাইতেন যে মোটামুটি ভালো ইনকাম করতে, তার যেতে হতো বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলো। আপনারা জানেন কায়রো হচ্ছে একটা ট্যুরিস্ট প্রধান এলাকা, এবং বিদেশিরা অনেকে আসত। তো সালাম বেশিরভাগ সময় যে বসে থাকতেন হোটেলগুলোর কাছে, এবং সেখান থেকে তিনি তার সে ট্রিপ নিতেন, নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন। তো ট্রিপগুলো বেশিরভাগই দিনের বেলা ভালো হতো, কারণ অনেক কাস্টমার আসত যেত। এছাড়াও রাতের বেলা নাকি ওখানে অনেক সময় লাইট অ্যান্ড সাউন্ড শো হতো, সেই ভ্যালি অব দ্য কিংস বা এইসব জায়গায়। তো তখন দেখা যেত বেশ তারা তাদের কাস্টমার পেতেন, অনেক বেশি তাদের টিপস দিত ইত্যাদি। তো এগুলোর প্রতি তার খুব আগ্রহ ছিল। তো এরকমই একটা রাত, ওই দিন তিনি জানেন যে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে সেখানে। মানে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে যে ওই পুরনো স্থাপনার কাছে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা একটা মানে অনুষ্ঠান করে, সেখানে আলো জ্বালিয়ে স্টেজের মতো করে বিভিন্ন কাহিনী মঞ্চায়ন করে দেখায় আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এই শো গুলো যখন হয় তখন মোটামুটি বেশ ভালো আর কি একটা ব্যবস্থা থাকে। তো এরকম একটা রাতে, তো ওই দিন এরকম শো হবে, তো সালাম তার ট্যাক্সি নিয়ে তিনি এক হোটেলের সামনে দাঁড়িয়ে আছেন। তো তিনি জানেন যে এখান থেকে তার ভালোই, মানে যে কোনো একটা কাস্টমার পেয়ে গেলেই তার মোটামুটি ভালোই টিপস টিপস ভালোই পাওয়া যায়। তো অনেকক্ষণ বসে থাকার পরও তার কোনো কাস্টমার পাচ্ছেন না। তো তিনি ট্যাক্সি থেকে নেমে গেলেন, নেমে হাঁটাহাঁটি করছেন, ভালো লাগছে না, এবং রাতটা কেমন বেশ উষ্ণ, অনেক মানে একদম কি বলে শুকনা গরম যেটারে বলে, গায়ের মধ্যে একদম জ্বালা ধরে যায় বাতাসে, এরকম একটা অবস্থা। তো অসহ্য লাগতেছে তার কাছে, মনে হচ্ছে যে তিনি মানে বাসায় চলে যাবেন এরকম লাগতেছে, যেহেতু কোনো কাস্টমার পাচ্ছেন না। তো এরকম সময় তিনি হঠাৎ করে দেখলেন যে এই পাশ থেকে একজন লোক ডাক দিল তাকে। তিনি তাকালেন, তাকায় দেখলেন যে একজন শ্বেতাঙ্গ, মানে একজন ব্রিটিশ মনে হয়, অ্যাকসেন্ট শুনে যেটা মনে হলো ব্রিটিশ, তাকে বলতেছে যে তুমি অমুক জায়গায় যাবা নাকি। তো যেই জায়গাটার কথা বলছে সেটা হচ্ছে ভ্যালি অব দ্য কিংস থেকে আরেকটু দূরে। তো সালামের জানা মতে ওইখানে কোনো শো টো কিছু হচ্ছে না। তিনি জানেন যে আজকে অমুক জায়গাতে শো আছে, তার মাঝে এগুলো খবর থাকতো। তো তিনি আবার তাকে বলেন যে তুমি কি অমুক জায়গার কথা বলতেছো, ওইখানে তো আজকে শো আছে। ভুল করতেছ না তো? বলে না না না, অন্য অমুক জায়গায় যাবো। যাবা নাকি? তো তিনি বলে যে ওকে। তো দেখা যায় লোকটা উঠে বসে, তিনি দেখলেন যে লোকটার হাতে একটা ব্যাগ, এবং সেই ব্যাগে তিনি চিনেন এই ব্যাগগুলো, এগুলো হচ্ছে এক ধরনের ব্যাগ, সেগুলোর মধ্যে তাদের বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে। প্রত্নতাত্ত্বিকরা ক্যারি করে এগুলো, তারা বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে ফসিল ক্লিন করে, অনেক সময় হায়ারোগ্লিফিক্স পরিষেবাগুলো পড়ে। তো তিনি জানেন এই ব্যাগ, তো তিনি গাড়িতে উঠে রওনা দিলেন। তো জিজ্ঞেস করতেছেন তাকে, সালাম জিজ্ঞেস করতেছে যে তুমি কি মানে এখানে কোন রিসার্চে আসছো? বলে যে হ্যাঁ। তো বলতেছে যে এরকম রাতের বেলা যাচ্ছ এখানে, তুমি রাতের বেলা যারা কাস্টমার পাই বেশিরভাগই হচ্ছে আমাদের সেই শো দেখতে যায়, তো তুমি কোথায় যাইতেছ ওই জায়গা? আর তুমি যেটা লোকেশন বলছো এটা হচ্ছে তোমার ওই জায়গার থেকে বেশ খানিকটা দূরে, প্রায় 10 কিলোমিটারের মতো এদিক ওদিক হবে, তো তুমি ওইখানে যে কি করবা? বলে যে ওইখানে আমার কাজ আছে, তোমার এত জানার দরকার আছে, তুমি চলো, তবে তুমি যদি আমাকে অ্যাসিস্ট করতে চাও মানে তোমাকে কিন্তু আমি পে করব। তুমি কত কত পাও আজকে রাত্রে ট্রিপ মেরে কত পাবা? তো সালাম তখন মাথার মধ্যে তার চিন্তা আসে, তার টাকা পয়সার দরকার আসলে, ট্রিপ এমনিও পাচ্ছে না। তো সালাম বলে যে আমি এত টাকা এরকম পেতাম, মানে সে একটু অ্যামাউন্টটা বাড়ায় বলে। তো লোকটা বলে ঠিক আছে তোমাকে আমি এর থেকে বেশি দিব, সে একটা অ্যামাউন্ট বলে, বলে যে এত টাকা দিব, তুমি আমার সাথে অ্যাসিস্ট হিসেবে থাকো, কারণ আমি তো ওই রাস্তাঘাট এত ভালো চিনি না, আমার সাথে থাকো, আমরা ওখানে কাজ টাজ করবো, তুমি থেকো ওইখানে, অসুবিধা নেই। সালাম বলে অসুবিধা নাই, তুমি টাকা বলে। লোকটা সাথে সাথে তাকে একটা এরকম নোট বাড়ায় দেয়, বলে যে এটা তো তোমাকে অ্যাডভান্স দিয়ে দিলাম আমি। সালাম তো খুশি, সে মানে মানে একদম মেঘ না চাইতে বৃষ্টি, কঠিন অবস্থা। তো যাই হোক, তারা যাচ্ছে রাস্তা দিয়ে, এবং বেশ সুন্দর রাস্তা, কার্পেটিং করা এবং পাশে বালি, রাস্তার দুই পাশে মরুভূমির মতো বালি ছড়ায় আছে, একটু অন্যরকম একটা মানে পরিবেশ। আর রাত, চাঁদের আলো পড়ছে। তো সালামের যে এতক্ষণ ভ্যাবসা গরম লাগতেছিল গাড়ি চালাতে, বাতাসও ঢুকতেছে বেশ, এবং মানে তাদের যে ট্যাক্সিগুলো ওইখানে ছিল ওই সময় 80-এর দশকে এত ভালো ছিল না, মানে বেশিরভাগের এয়ার কন্ডিশন ঠিক মতো কাজ করতো না, তো প্রায় দেখা যেত তারা জানালা নামায় রাখতো। তো তার এই গরম লাগা দূর হয়ে গেছে। গাড়ি যে একসময় পৌঁছালো মূল যে অংশগুলোকে পার হয়ে ঘুরে একদম যে সে তার লোকেশন, সে তো জানতো সেটা, সালাম তো ভালোই চিনে পুরো জায়গা ম্যাপের মতো। তো সালাম দেখলো যে হ্যাঁ, যেখানে সে নিয়ে আসছে ওই জায়গায় একটা ছোট্ট এরকম মানে ওইটা হচ্ছে ওই অংশগুলো, তাদের যে প্রত্নতাত্ত্বিক অংশ সেগুলোরই কিছু কিছু বানানো জিনিস আছে, মানে কিছু কিছু এই কি বলে স্থাপনা, সেই স্থাপনার মধ্যে একটা স্থাপনা পুরনো, সে আসছে এখান দিয়ে, আবার গেছে দিনের বেলা, অনেকবার গেছে সে জানে, এবং ওখানে আসে টুরিস্ট আসে অনেক। তো দেখলো যে সেরকম একটা বিল্ডিং এর মতো ওইখানে এসে থামছে, আর কিছু কিছু জায়গার কথা জুয়েল লিখছে যেগুলো আমি আসলে কাহিনীতে উল্লেখ করতে চাচ্ছি না। যাই হোক, তো ওখানে যে গাড়িটা পার্ক করলো যে জায়গায় গাড়ি রাখার কথা, তো দেখতেছে যে পাশে বিশাল একটা এরকম উঁচু ঢিবির মতো, এবং সেই ঢিবিটা অনেক পুরনো, বোঝা যাচ্ছে যে এগুলা সেই প্রাচীন স্থাপনার অংশ। তো সালাম গাড়ি রাখছে, রেখে পার্ক করলো, বন্ধ করে দিল। তো দেখলো যে তাদের এখানে পুরাপুরি নিস্তব্ধতায় ভরে গেছে, এবং সামনে অনেক দূরে একটু লাইট জ্বলতেছে, কয়েকজন মানুষ দাঁড়ায় আছে। তো লোকটা বললো আসো, সালাম বললো তুমি আসো আমার সাথে। সালাম বললো আমাকে তোমার সাথে যাইতে হবে? বললো তুমি না বলছো আমাকে অ্যাসিস্ট করতে হবে, তোমাকে অ্যাসিস্ট করতে বললাম না, তুমি না বলছো রাজি আছো? বলে যে হ্যাঁ, তাহলে আসো আমার সাথে। তো সালাম গাড়ি টাড়ি বন্ধ করে তার সাথে বেরোলো, এবং হেঁটে হেঁটে গেল এবং যাচ্ছে। তো যে দেখলো যে একদম নিস্তব্ধ জায়গা, সালাম একটু এনজয় করা শুরু করলো। দূর থেকে কিন্তু সেই বড় পিরামিড দেখা যাচ্ছে অনেক দূরের সেখানে, কারণ অনেক দূর পর্যন্ত উঠছে, সেই পিরামিডের অংশ দেখা যাচ্ছে, সালাম দেখতে পাচ্ছে এখান থেকে, পিরামিডের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। তো হেঁটে হেঁটে যাচ্ছে রাতের বেলা, তার কাছে একটু অবাক লাগতেছে। সালাম চিন্তা করতেছে আমাদেরই এই ল্যান্ড, এই জায়গাতে একসময় এত কিছু ঘটছে, এত স্মৃতিময় জায়গা, মানুষজন আসে, আমরা নিজেরা এটাকে কোনো ভ্যালুই করি না, বা আমরা কোনো চিন্তাই করি না এগুলো নিয়ে, কি একটা অবস্থা। তো এগুলো চিন্তা করতে করতে সেই ওই লোকের শ্বেতাঙ্গর পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো সেই শ্বেতাঙ্গ হেঁটে গেল, হেঁটে যায় দেখলো যে ওখানে যে আরো কয়েকজন দাঁড়ায় ছিল, তাদের ওখানে ছোট্ট একটা ল্যাম্প, মানে এরকম হ্যারিকেনের মতো ল্যাম্প, কিন্তু লাইট আল আর কি, বাতি জ্বলে, তো সেটা জ্বলতেছে এবং সেটা নিয়ে তারা দাঁড়ায় আছে, তাদের হাতে একটা ম্যাপের মতো এরকম কাগজের। তো সেখানে গেল, সেখানে যে তারা ওকে দেখে কথা বললো, তো ওই ইকে দেখলো, সালামকে দেখে তারা খুব বিস্ময় দৃষ্টিতে দেখতেছে, এবং তারা ওকে মুখ চাওয়াচাই করতেছে। তো ওই লোককে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, মানে তাকে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার। সালাম একটু দূরেই দাঁড়াইছে তাদের থেকে, তো তিনি মানে খুব নিচু স্বরে কথা বলতেছেন, বলতেছে যে আমার অ্যাসিস্ট্যান্ট, আমি নিয়ে আসছি। অবশ্য ওকে, তো তারা আরো কথা বললো নিজেদের মধ্যে, বলে বললো সামনের দিকে চলো। সালামকে ওই লোকটা বললো যে তুমি আসো আমার সাথে। তো আসতেছে সালাম, দেখতেছে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যে দুই একটা ছোটখাটো স্থাপনা পার হয়ে বেশ মানে বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো একটা জায়গায় যে শেষ মাথা, এখানে আর কোন স্থাপনা নাই, এখানে আর কোন প্রাচীন কোন নিদর্শনও নাই, কিচ্ছু নাই, এরকম জায়গায় এসে দাঁড়ালো। তো দাঁড়ায় দেখলো যে ঠিক একটু হেঁটে হেঁটে সামনে যেতে হবে এবং তারপরে নিচে নেমে গেছে বালিয়াড়িটা। তো তারা সালামকে বললো তুমি এখানে দাঁড়াও, আর ওই লোকটাও বললো তুমি এখানে দাঁড়াও। তো সালাম তাকে বলতেছে, সে শেতান যে আমি যে এখানে দাঁড়ায় থাকবো, এখানে আমি তো একলা, কোনো ই নাই, বলে তুমি তোমার মতো চিল আউট করো, এখানে তুমি সময় স্পেন্ড করো, অসুবিধা নেই, আমি আসতেছি। তাই বলে তাকে দাঁড়া করে রেখে সাদারা চলে গেল। সালাম আসলে জানে যে আরো টাকা পাবে, তার আরো অর্ধেক টাকা বাকি আছে, এই চিন্তা করে আর কিছু বললো না। তো সালাম আস্তে করে হেঁটে আরেকটু ব্যাক করে আসলো, এসে সেখানে একটা ওই যে উঁচা এরকম ই ছিল, মানে একটা বেদির মতো, সে বেদির উপরে পিঠটা দিয়ে বসে আসছে সালাম। চিন্তা করতেছে বিভিন্ন জিনিস, তার লাইফ নিয়ে চিন্তা করতেছে, ই করতেছে, এবং রাতটা খুব সুন্দর। এখানে আবার বাতাসটা ঠান্ডা, যেহেতু পাশে মরুভূমি, বাতাসটা একদম ঠান্ডা, এখানে আর ই লাগতেছে না, তার গরম একদমই লাগতেছে না। প্রথমে চিন্তা করতেছে চাঁদের আলোটা খুব সুন্দর লাগতেছে, বালির উপরে চিকচিক করতেছে চাঁদের আলো। তো অনেকক্ষণ ধরে তো ওই লোকগুলা চলে গেছে আর কোনো খবর নাই। তো সালাম এক সময় না ঘুমায় পড়ছে, মানে তার আর ই নাই, ওই মানে শুয়ে শুয়ে তন্নাতে ঘুমায় পড়ছে। তো হঠাৎ করে তার ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখতেছে বাতাস খুব বেশ জোরে চলাফেরা করতেছে, অনেকটা মরু ঝড় আসলে আসার আগে যেরকম হয় অনেকটা ওরকম বাতাস খুব জোরে চলাফেরা করতেছে, বালি সে চোখে মুখে মানে বাড়ি মারতেছে, জোরে জোরে জ্বলে উঠতেছে। সালাম চিন্তা করল আরে এ তো খারাপ হবে, যদি হঠাৎ করে ঝড় টড় আসে তাহলে তো খুব খারাপ অবস্থায় পড়বো। তো সে তাকায় দেখলো যে তার গাড়ি একদিকে সে অনেক দূর হেঁটে আসছে, আর ওদিক দিয়ে ওই যে সেই লোকগুলা গেছে সেই গমন পথের জায়গাটাও দেখতেছে। চিন্তা করতেছে রেখে চলে যাবে কিনা, আবার টাকার কথাও চিন্তা করতেছে, আবার চিন্তা করতেছে লোকটাকে সে নিয়ে আসছে, তার একটা কমিটমেন্টও আছে। তো এরকম দোটানায় ভুগতে ভুগতে এক সময় সে রওনা দেয় হেঁটে, ওই ওই দিকে যেদিক থেকে ওই লোকগুলো আসছিল সেদিকে সে রওনা দেয়। তো হাঁটতে হাঁটতে বালির এলিভেশন, তো সে চিন্তা করলো তাকে তো আর যেতে মানা করছে, সে কি যাবে ওইদিকে? একবার চিন্তা করতে করতে সে উঠে বালির ওই পারে গেল। তো একবার চিন্তা করতে সে তো নিজের ইচ্ছার মালিক, সে কেন মানুষের কথা শুনে বসে থাকবে, তার দেশ তার সবকিছু, সে যেদিকে খুশি যাবে, কে তারা এগুলো কন্ট্রোল করবে? এই চিন্তা করে সে বালির উপর উঠলো, উঠে সে নামতেছে। নামতে নামতে সে তখন একটা জিনিস দেখলো যে বেশ খানিকটা সামনে একটা একটু উঁচা মানে এরকম ইসের মতো, মানে কতগুলো মনে হলো একটা কিছু ছাদ বের হয়ে আছে, এরকম একটা যে বিল্ডিং এর ছাদের মতো আর কি মনে হচ্ছে পাকা। তো সে চিন্তা করলো যে এটা কি কোনো স্থাপনা? আর একটু সামনে গেল হেঁটে, হেঁটে যে দেখতেছে হ্যাঁ ওইটা আসলে একটা বাসার মতো, মানে কাইন্ড অফ লাইক ঘর যদি হয়, বেশ বড় একটা ঘর যদি হয়, পিলার আলা, কিন্তু ডেবে গেছে অনেকটা নিচে, এরকম একটু নিচে, মানে যেখানে সে দাঁড়ায় আছে সেখান থেকে নিচের দিকে নেমে ঘরটার দিকে গেছে। তো সে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে বুঝলো সে আর বালির উপর দিয়ে হাঁটতেছে না, সে যে পাড়া দিতেছে সেগুলো পাথরের ফ্লোর আর কি, পাথরের ফ্লোরের মধ্যে সে পাড়া দিতেছে। এবং এই সময় সে বাতাসের গর্জন শুনতেছে, শোঁ শোঁ করে বাতাসের গর্জন হচ্ছে, মানে বাতাসটা বেড়ে গেছে ভেতরে, মানে বাইরের দিকে বাতাস বেশি জোরে বইতেছে। সে আরো কয়েক পা নামার পরে সে বুঝলো যে বাইরে বেশ বাতাসের একটা ই শুরু হয়ে গেছে, মানে কি বলে মানে বাতাসের তোড়জোড় শুরু হয়ে গেছে, মানে বেশ জোরে শব্দ হচ্ছে বাইরের থেকে। এটা কি সে নিচে নামার কারণে সে ওরকম ফিল করতেছে, নাকি সে উপরে আসলেও বাতাস জোরে বইতেছে, তিনি বুঝতেছে না। তো সালাম একটু ভালো মতো তাকায় দেখে যে আসলেই বাইরে বাতাসে সম্ভবত বালু ঝড় শুরু হয়েছে, কারণ সে যেখান থেকে নামছে সে কিন্তু আকাশ কিন্তু পুরো পরিষ্কার ছিল, আকাশে চাঁদ দেখা যাচ্ছিল, পুরো উজ্জ্বল ছিল। এখন সে তাকায় দেখতেছে ধূসর, মানে চাঁদের আলোটা বালির উপরে আছে। তো সে আস্তে আস্তে নামতেছে, অন্ধকার কিন্তু নিচে। এইটাতে সে একটু থতমত খেয়ে গেল যে সে আসলে কোথায় ঢুকতেছে, ওই সাদাগুলোকেও তো সে দেখে না এখন, এবং কোনো আলোর কোনো চিহ্ন মাত্র নাই। তো খুব ভয় পেল সালাম যে আমি কোথায় নামতেছি সিঁড়ি দিয়ে, এবং একা, এবং তার গায়ের মধ্যে একটু কাঁটা দিয়ে উঠলো। সব প্রাচীন স্থাপনা নিয়ে সে অনেক কথা শুনছে, তাদের এলাকায় অনেক প্রচলিত এরকম ঘটনা আছে যে এই জায়গাগুলো এরকম ভয়ের হয়ে থাকে, এখানে উল্টাপাল্টা জিনিস আছে, এবং পিরামিডের কার্ডস আছে, অনেক কিছু সে এগুলো শুনছে তাদের এখানে। তো এগুলো নিয়ে সে মানে চিন্তাভাবনা করছে, কিন্তু এরকম রাতের বেলা সে কখনোই ঢুকে নাই। তো সে নামলো, অনেকগুলো সিঁড়ি নেমে এক জায়গায় এসে দাঁড়াইছে সে। এখন সে অন্ধকার কিছুই ঠাউর করতে পারতেছে না, কিন্তু ওই যে টানেলের মুখ থেকে যেখান থেকে নেমে আসছে ওখানে কিন্তু বাতাসের শব্দ হচ্ছে বেশ। তো তখন তার মনে হলো সালামের যে সে তো সিগারেট খায়, তার কাছে লাইটার আছে, সে তার লাইটার বের করে লাইটার জ্বাললো। তা আলো জ্বলতেই চারপাশ তার কাছে পরিষ্কার হয়ে গেল। দেখেন দেখতেছে সে একটা রুমে দাঁড়ায় আছে, সেই জায়গায় পুরো পাথরের স্ল্যাব পাতা ফ্লোরে, মানে পাথরের স্ল্যাব পাতা, দূরে দূরে থাম আছে অনেকগুলো, এরকম থাম দিয়ে বড় বড় মোটা মোটা থামের মধ্যে কারু কাজ আছে। তো সে খুব অবাক হলো, সে কিন্তু এইভাবে কোনোদিন ঢুকে ঢুকে এইভাবে চিন্তা করে নাই। সে অনেকবার গেছে পিরামিডের ভিতরে, গেছে দেখতে, গেছে যেখানে দর্শনার্থী যায় সেসব জায়গা দেখছে। এই জায়গাটা তার কাছে মনে হচ্ছে যে এইটা ওরকম মানে মানে মানুষের আসার মতো না, মানে মানুষ এসে এখানে পরিদর্শন করছে এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে বেশ র। এবং তার এই যে লাইটারের আলোতে মোটামুটি বেশ অন্যরকম লাগতেছে, কাপা কাপা আলো। তো সে হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে যে দেখলো যে দেয়ালের এক পাশে হায়ারোগ্লিফিক্স আঁকা, মানে মানে সেই সব ছবিগুলো আঁকা যে পিরামিডের মধ্যে যেরকম হায়ারোগ্লিফিক্স থাকে সেগুলা। তো সে চিন্তা করতেছে আমি কোথায় ঢুকলাম, আমি কি পুরা মানে নিজের মানে আবিষ্কার করে ফেললাম কোনো জায়গা নতুন করে, নাকি এটা আসলেই অন্য আবিষ্কৃত জায়গা, এমনি আছে, অনেকেই দেখে, আমি হয়তো এরকম ঢুকে গেছি রাতের বেলা। কিন্তু এই বাইরে কিন্তু সে শব্দ পাচ্ছে, টানেলের মুখ থেকে এখনো তুমুল শব্দ আসতেছে, বাতাসের শব্দ। তো সে ভাবলো যাক বালি ঝড়ের মধ্যে ওই জায়গায় পড়ি নাই, আবার গাও কাটা দিতেছে তার কাছে, কারণ অনেক ঘটনা শুনছে সে, তার কাছে এই ভয়টা লাগতেছে। এবং সামনের দিকে একটা এই মানে যে টানেল চলে গেছে, টানেল ওই ওই প্রান্ত থেকে একটা হুড় হুড় শব্দ আসতেছে তার কাছে, হুড় হুড় শব্দ আসতেছে বাতাসের। তো সে চিন্তা করছে এদিক দিয়ে কি বাতাসের হুড় হুড় শব্দ আসতেছে। তো চিন্তা করে করে সে এগোচ্ছে, সে হাতের লাইটার কিন্তু গরম হয়ে যাচ্ছে, তারপর এগোচ্ছে। তো এক জায়গায় সে লাইটারটা বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পর নিকষ অন্ধকার চারিদিক, মানে কিচ্ছু ফিল করা যাচ্ছে না, ভয়ে ভয়ে আবার লাইটার অন করলো, করে সে এগোচ্ছে। তো যে সে যখন নাকি এই সোজার দিকে যাচ্ছে, যেখানে হুড় হুড় শব্দ আসতেছে, এদিকে হঠাৎ করে দেখলো একটা প্যাসেজ বাইরে চলে গেছে, এবং সেটা মাথা দিয়ে একটা আলোর আভাস, মানে একদম অন্ধকারের মধ্যে আলোর আভাস যেটা আছে সেটা দেখা যাচ্ছে। এবং মনে হলো যে মানুষের কণ্ঠে, মানে মানুষ যদি কোনো মন্ত্র পড়ে সেরকম যেরকম শব্দ হয় সেরকম একটা শব্দ সেখান থেকে আসতেছে। তো সালাম খুব কিউরিয়াস হয়ে গেছে, সে আস্তে করে তার লাইটারটা নিভায়ে সেই প্যাসেজে ঢুকে গেছে। প্যাসেজে ঢুকে গেছে কারণ সে চিন্তা করতেছে যে প্যাসেজ ধরে সামনে গেলে তো আমি ওইটার যে শব্দ পাচ্ছি ওইটার কাছাকাছি পৌঁছা যাবো, কি ব্যাপারটা কি। চিন্তা করে যাচ্ছে, যত এগোচ্ছে সে খুব টানা টানা একটা মন্ত্র পড়া শব্দ পাচ্ছে, মানে খুব টানা টানাকে মন্ত্র পড়তেছে, এবং সেটা কেমন জানি শব্দ, কাইন্ড অফ লাইক ল্যাটিন না, আবার অ্যারাবিকও না, আবার টানটা অনেকটা হিব্রু টানের মতো, এরকম একটা মন্ত্রের মতো টেনে টানা টানা আসতেছে, এবং আলোটা বেড়ে যাচ্ছে। তো সালাম খুব কিউরিয়াস হয়ে গেছে, সালাম আস্তে আস্তে পাটি বসে বুঝছে যেখানে মানে যেখানে যেতে হবে সে নিজেকে ডিসকভার করাতে পারবে না, মানে তাকে যাতে কেউ মানে হঠাৎ করে ফাইন্ড আউট না করে যে সে এখানে আসছে, সে বুঝছে যে সে এখানে ইন্ট্রুডার, তাকে কিন্তু এখানে আসার পারমিশন নেই, কি হচ্ছে এখানে ভাবতে ভাবতে সালাম আস্তে আস্তে সে হেঁটে হেঁটে যাচ্ছে। এক সময় শব্দটা আরো অনেক লাউড হয়ে গেছে, সে বুঝলো যে এখানে মানে কিছু একটা হচ্ছে, কোন একটা রিচুয়াল হচ্ছে, শব্দ শুনে সে বুঝছে। এবং একটু পরপর সেখানে শব্দ পাইতেছে, সে ঠাস ঠাস করে শব্দ হচ্ছে জায়গার মধ্যে, এবং মানে কঠিন একটা শব্দ। তো সে এক সময় সে দরজার কাছে গেল, দেখলো যে এরকম খোলা দরজা, সেরকম দরজা নাই, মানে খোলা একটা দরজার কাটা আর কি, সেটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আলো আসতেছে, আলোটা আসলে বিভিন্ন মশাল জানানো, সে মশালের কাপা কাপা আলো সেখানে আসতেছে। এবং সেইখানে ভেতরে তখনও সে কাউকে দেখে নাই, সে আস্তে করে দরজার সে মানে সেই পাথরের ফাঁক দিয়ে যে দরজার মধ্যে আস্তে করে চোখটা শুধু বের করছে দেখার জন্য কি, তখন সে দেখতেছে যে ওই ভেতরে সেই যে রুম একটা কামরা, সেই কামরার ভেতরে একটা ছোট্ট ফাটল আছে, মানে একটা ফাঁকা, ছোট্ট একটা চারকোনা ফাঁকা, এবং সেটা দিয়ে চাঁদের আলো আসতেছে খুব আশ্চর্যজনকভাবে। বাইরে কিন্তু বাইরে সে বাতাসের শব্দ শুনছে প্রচন্ড রকমের, তো এখানে চাঁদের আলো আসতেছে এবং খুব স্থির কিন্তু, এবং সেই চাঁদের আলোটা এসে পড়ছে একটা বেদির উপরে, এবং সেই বেদির উপরে একটা মহিলাকে শোয়ানো, এবং সেই মহিলা একটা কাপড় দিয়ে ঢাকা, পাতলা কাপড় দিয়ে ঢাকা বোঝা যাচ্ছে। রুমের মধ্যে কিন্তু বাতাসের ছিটে ফোটাও নাই, এই যে ফাঁকা জায়গাটা, চারকোনা বা ওই যে ফাটল যে জায়গাটা, সেখান থেকে যে আলো আসতেছে সেই আলোটাতে কিন্তু আলোর সাথে বাতাসও আসার কথা, বাতাস আসতেছে না। মানে সেই যে মহিলাটাকে শোয়া রাখছে বা মেয়েটাকে শোয়া রাখছে, তার যে কাপড় চোপড় নড়তেছেও না বাতাসে, এরকম মশাল জ্বালানো ঘরের চারিদিকে, এবং সেই যে বেদির চারিপাশে মোমবাতি আছে। তারপর তিনি খেয়াল করলেন সালাম যে সেইখানে কালো ক্লোক পরে মানে কয়েকজন মানুষ দাঁড়ানো লম্বা লম্বা, তো তিনি বুঝতে পারলেন চেহারার কিছুটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে, তার যে তিনি যে প্যাসেঞ্জারকে উঠে আনছেন সেই প্যাসেঞ্জারও তাদের মধ্যে আছে, এবং এর মাঝখানে ওরা তো ঘিরে দাঁড়ায় আছে গোল হয়ে সে বেদির চারিপাশে, আর সেই বেদির কাছে একটা মানুষ দাঁড়ায় মন্ত্র পড়তেছে, এবং সেই মানুষটা শ্বেতাঙ্গ, তার হাতে একটা কালো লাঠি আছে, কালো রঙের লাঠি, এবং সে মন্ত্র পড়তে পড়তে লাঠি দিয়ে বারবার ঠুকতেছে, বারবার ঠুকতেছে মাটিতে, এবং তারা কি করবে সেটা সে বুঝতে পারতেছে না। সে বুঝতে পারছে সালাম যে এখানে একটা রিচুয়াল হবে, এবং এক পর্যায়ে দেখলো সে হঠাৎ করে লোকটা জোরে মাটিতে ঠোকার সাথে সাথে প্রত্যেকে তাদের ওখানে যারা দাঁড়ায় ছিল সবাই তাদের ক্লোক মানে যে গায়ের মধ্যে যে ক্লোক ছিল খুলে ফেলল, এবং খালি গায়ে দাঁড়ানো তারা, এবং তাদের প্রত্যেকের পিঠের মধ্যে একটা করে আঁকা ট্যাটু আঁকা, এবং ট্যাটুটা ডিফারেন্ট মানে একদম অন্যরকম একটা প্রেজেন্টেশন ট্যাটু আঁকা। তো সালাম বেশ ভয় পেয়ে গেল, কেন যে তার কাছে খুবই অশুভ মনে হলো জিনিসটা, তো সে অশ্রুট একটা শব্দ করছে এখানে মানে, এবং খুবই আস্তে, মানে সেই শব্দটা খুব জোরে না, এবং সে মনে হয় একটুখানি মাথা বেশি ভিতরে ঢুকা হয়েছিল দেখার জন্য। তো এটাতেই ফট করে ওই মানুষগুলো পিছন ফিরে তাকাইছে, এবং তার কাছে মনে হলো যে তাদের চেহারা ভয়ঙ্কর রকমের হিংস্র হয়ে গেছে। তো সাথে সাথে সে ফেস করলো যে তার মুখের পাই দিয়ে একটা কুঠার মানে এটা ওই যেটাকে আমাদের দেশে চাইনিজ কুড়াল বলে এরকম একটা কুঠার হুম করে চলে গেল তার মুখের পাশ দিয়ে একদম, এসে পাথরের মধ্যে ঠাস করে বাড়ি লেগে ফুলকি উঠে গেল আগুনে, এবং মানে তার এত কাজ দিয়ে গেছে যে তার চামড়া ছড়ে গেছে ওইটা লেগে মানে মুখে লাগে নাই পুরা। সাথে সাথে সে দেখলো যে কুড়ালটা আসছে এবং সে ঝেড়ে দৌড় দিল, এবং সালাম খুব ফাস্ট ছিল, সে মোটামুটি একটা করিতকর্মা যুবক, সে খুব ফাস্ট, সে ঝেড়ে দৌড় দিল, সে বুঝলো যে এখানে থাকলে আমি এক সেকেন্ডও বাঁচবো না। পেছন থেকে শব্দ পেল যে মানুষ হুড়মুড় করে আসতেছে, সালাম আর তার সাথে সেই যে লাইটার সেটা না জ্বালায় সে ঝেড়ে দৌড়াইলে আন্দাজের উপরে, এবং তার আন্দাজও বেশ ভালো যেহেতু সে ট্যাক্সি চালাতে এবং তার মোটামুটি তার অঞ্চল সম্বন্ধে ভালো ধারণা, এবং মোটামুটি সে করিতকর্মা একটা ছেলে ছিল সালাম, ঝেড়ে দৌড়ালো, তার দৌড়াতে দৌড়াতে সে একদম চলে আসলো সিঁড়ির গোড়ায়, সেখানে এসে সে বুঝতেছে বাইরের আলো ঝাপসা ভাবে ঢুকছে নিচে সিঁড়ির উপরে, এখান দিয়ে ঢুকতেছে, সে ছেড়ে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে গেল উপরে, এবং মানে তার পা পিছলা যায় প্রায়, এরকম করতে করতে সে বাইরে বেরিয়েছে, দেখছে কোনো ঝড় নাই কিন্তু বাতাস আছে বেশ, এর মধ্যে দিয়ে সে দৌড়ানো শুরু করলো। তো সে যখন বেশ খানিকটা গেছে এই সময় সে গুলির শব্দ পাইল, তিনি করে পিছন থেকে গুলি করছে কেউ, এবং মানে তার কানের পাই দিয়ে গেছে শব্দটা, এবং দ্বিতীয় গুলিটা তার পায়ের মধ্যে এসে লাগছে, এবং পায়ের পাই দিয়ে চলে গেছে পা, তার পা মানে ফুটো করে মানে বের হয়ে গেছে, কারণ প্রচন্ড যন্ত্রণা হয়েছে সালামের, মানে প্রচন্ড রকমের যন্ত্রণা, সে উড়ে যেয়ে পড়ছে, পড়ার পর সে পা চেপে ধরে দেখলো যে না পা নাড়াইতে পারতেছে সে, তার মানে তার পাটাকে মানে হয়তো ফুটো করে বের হয়ে গেছে বা ছড়ে গেছে, সে পা ধরে আবার উঠে দাঁড়ালো, উঠে ধরে ব্যথা নিয়ে দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সে এর মধ্যে কিন্তু আরো দুইটা গুলির শব্দ পাইছে প্রচন্ড জোরে, এবং তার আশপাশ দিয়ে গেছে গুলিগুলো, সে দৌড়াতে দৌড়াতে দেখলো তার ট্যাক্সি দাঁড়ায় আছে এবং বেশ বালি জমে গেছে আশেপাশে, দৌড়ায় যে সে তার গাড়ির উপরে পড়লো, গাড়িটা স্টার্ট দিল, স্টার্ট একবারই হয়েছে এবং সে টানা শুরু করলো গাড়ি বের করে একদম পুরো মেন রাস্তায় উঠে, প্রচন্ড ব্যথা পাচ্ছে পায়ে, প্রচন্ড ব্যথা, তার মনে হচ্ছে যে তার পা একদম শেষ, এই অবস্থায় যে গাড়ি চালায় মেন রোডে উঠে গেল, উঠে সে একদম মানে টানতে 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 এক টানে সে শহরে ঢুকে গেছে, শহরে ঢুকে সে তাদের ওখানে একটা হসপিটাল ছিল, হসপিটালে যে সে তার গাড়ি রেখে সে বেরোলো, বের হয়ে সেই হসপিটালে সে ওখানে নার্সদেরকে চিনত, কয়েকজনকে চিনত সে, কারণ সে তো প্যাসেঞ্জার নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে, সে যে বলল যে আমার চিকিৎসা লাগবে, আমাকে গুলি করছে কেউ, কিন্তু আমার এই যে আমাকে যে চিকিৎসা করছে এই খবরটা কিন্তু বের করতে পারবো না কারো কাছে, আমি জানি যারা আমাকে গুলি করছে তারা খারাপ মানুষ এবং তারা এখানে কোনো উদ্দেশ্য নিয়ে আসে, সে নার্সকে বুঝাইল, এবং নার্সও তাদের ইজিপশিয়ানি নার্স, বুঝাইল যে আমাকে তোমরা চিকিৎসা দাও কি হয়েছে আমার দেখো, তো নার্সটা নাকি তাকে সাথে সাথে নেয় এবং তার ব্লিডিং হচ্ছিল, অনেক ব্লিডিং হচ্ছিল, তো চেক করে দেখে যে না তার আসলে শরীরে ওইভাবেই হয় না, মাংসপেশিও ছুঁয়ে যায় নাই, তার চামড়াটা ফুটা করে এই পাশ থেকে মানে চামড়া ছড়ে একদম বের হয়ে গেছে বুলেট, তো যাই হোক তাকে চিকিৎসা দেয়, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেয়, দিয়ে তো সালাম বলে যে এই খবর কাউকে বলবা না, আমার পরিচয় কাউকে দিবা না, আর তোমরা যারা চিকিৎসা করছো কাউরে বলবা না, কেউ যদি খোঁজ নেয় আমি কিন্তু পরে তোমার কাছে আবার খোঁজ নিব, নার্সদেরকে বলে যাকে চিনত আর কি, এবং যাদেরকে চিনত আর কি, সে একাধিক নার্সকে চিনত, বলে সেখান থেকে তাড়াতাড়ি সে বের হয়ে যায়। তো বের হয়ে সে পলায় বাসায় যে ঢুকে সে তার মাকে বলে যে আমি কিন্তু বিপদে পড়ছিলাম। তার মাকে সব ঘটনাই বলে খুঁজে যে এই ব্যাপার। তার মা শুনে তো খুবই ভয় পায়, বলে যে আমাকে লুকায় ফেলো, তাদের গাড়িটাও ঢেকে রাখে। সে যে তার ট্যাক্সি নিজের ছিল, সেটা ট্যাক্সিটাকে সে ঢেকে ফেলে কাপড় দিয়ে, মানে তার ট্যাক্সির যাতে কেউ খুঁজে না পায়। নিয়ে তার গ্যারেজে রেখে সে বাসায় একদম ঢুকে যায় কয়েকদিনের জন্য, ভয় দিন আর বেরোয় না। পরে সালাম নাকি ওই নার্সের কাছ থেকে জানতে পারছিল যে আসলেও নাকি তাকে খুঁজতে আসছিল। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তাকে নাকি পুলিশ নিয়ে খুঁজতে আসছিল এবং তার নামে বলছে সে কি চুরি করে চলে গেছে সেখান থেকে, এবং চুরির জন্য তাকে গুলি করা হয়েছে এবং গুলি নাকি পুলিশ করছে তাই বলছে। তো সালাম তো পুরো এই আশ্চর্য ব্যাপারটা শুনে এবং সে নার্সদেরকে অ্যাসিওর করে যে আসলে আমি তো এরকম করি নাই। এসেই সালাম ভয় পায় যে তার নামে পুলিশ কেস হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং কোনোভাবে খুব ক্ষমতাসীন মানুষ যারা এটা তিন বক ছিল। সালাম সেখান থেকে পলায় যায়, তার এক আত্মীয়র বাসায় চলে যায়, দূরে অন্য স্টেটে চলে যায়, অন্য জায়গায় চলে যায়। সেখানে যে সে অনেকদিন থাকে এবং তারপরে সেখান থেকে সে চলে যায় আরব দেশে আরেকটা, সেখানে অনেকদিন সে চাকরি বাকরি করে। সেখানে চাকরি বাকরি করে অনেকদিন পরে সে ব্যাক করে, তার ইজিপ্ট আবার ব্যাক করে, এবং ততদিনে ব্যাপারটা আসলে ধামাচাপা খেয়ে গেছে। এবং সালাম তার পরিচিত কিছু মানুষজনকে দিয়ে খবর পায়, আসলে সেইভাবে কোনো নথিগত রিপোর্ট তার নামে হয়নি, মানে যে একটা মানুষকে কেস ফাইল করলে যে নথিতে লিপিবদ্ধ হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো কিছু হয়নি। তবে সালামের বেশ এটা একটা ভয়ের সময় গেছে। সে যখন আবার পরে ইজিপ্টে ব্যাক করে, সে এক সময় সেইখানে গেছিল, সেই জায়গায় যেখানে তার সাথে অকারেন্স হয়েছিল, সেই জায়গায় যে সে সেই স্থাপনা দেখছে, সে স্থাপনা আছে, কিন্তু সে স্থাপনার ভিতরে নর্মালি একটা, মানে ওখানে টুরিস্ট যায় বা টুরিস্ট ইগনোরও করে এমন কোন ইম্পর্টেন্ট কোন স্থাপনা না সেটা, মানে মানে যে ধর্তব্যের মধ্যে পড়ে এরকম না, মানে বিভিন্ন স্থাপনার মধ্যে একটা। তো সে শুনে যে ওইখানে নাকি ওই স্থাপনার মধ্যে একটা জায়গা আছে যেখানে নাকি ওই মামিফিকেশনের পরে কিছু স্পেশাল রিচুয়াল পালন করতো ওই জায়গাটাতে, এইটাই মানে ওই যে মামিফিকেশনটা আসলে হতো আর কি নীল নদের পাড়ে করতো আর কি সে সময়। তো ওই জায়গায় এনে নাকি কিছু স্পেশাল, মানে ওই যে ক্রিশ্চিয়ান কমিউনিটিরা যেমন ফিউনারেল পালন করে, অনেক সময় ডেড বডিকে দেখা যাচ্ছে ইনভলভিং চেম্বারে নিয়ে যায় যে তাকে সাজানো হয় এটা সেটা। তো ওইখানে ওইরকম কাজ কারবার করা হতো আর কি, তাদেরকে ওইভাবে ড্রেস আপ করানো হতো, সুগন্ধি দেওয়া হতো ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু প্রিপারেশন করতো, এরকমই কোন একটা রিচুয়াল ওই স্থাপনাটাতে হতো। কিন্তু ওইটা এমন কোন নোটিসেবল স্থাপনা না, ওখানে যে এমন কোন স্পেশাল কিছু নাই। এটা সে শুনে, সালাম শুনে এবং সালাম দেখে ওই জায়গাটা আরেকবার দেখে, কিন্তু তার ভয়ে বুকটা কেঁপে ওঠে সেই তার স্মৃতি মনে করে। এবং সালাম এটা বলেছে যে তাদের ওইখানে অনেক সময় অনেক মানুষ অনেক রকম রিচুয়াল করতে আসে যেগুলো খুবই ভয়ঙ্কর এবং খুবই ভয়ের জিনিস, মানুষ কেউ যেন সেরকম কোনো প্রবলেমে না পড়ে সেটা সে আশা করতো আর কি। যাই হোক, জুয়েল ঘটনাটা তার কলিগের কাছ থেকে পেয়েছে এবং তার কলিগ তার চাচার এই ঘটনাটা জুয়েলকে বলেছে, এবং তার কলিগের কাছে আরও কিছু ইজিপশিয়ান ঘটনা আছে। জুয়েল বলেছে যদি সে পরবর্তীতে কখনো সংগ্রহ করতে পারে অবশ্যই আমাদের কাছে সেগুলো সে শেয়ার করবে। তো যাই হোক, এই ছিল আজকে জুয়েলের ঘটনা এবং আমি আপনাদের কাছে শেয়ার করে ফেললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অনেকেই বিদেশের ঘটনা চান, অনেকে মরুভূমির ঘটনা চান, এটাও একটা মরুভূমিরই ঘটনা এবং আপনাদের কাছে শেয়ার করে ফেললাম। আর আজকের মতো চলে যেতে হবে, কারণ আজকে আবার সময় শেষ হয়ে গিয়েছে। বলেছি রমজান মাসের এপিসোডগুলো একটা ছোট হবে, সেটা আপনাদেরকে আবার পুষিয়ে দেবো ঈদের সময়, ঈদের ঈদের স্পেশাল এপিসোড করে সেটা আবার একটা বড় এপিসোড করে ফেলবো। আর এই রমজান মাসের পরে আবার আমাদের ইউজুয়াল টাইমে আমরা চলে যাব, আমরা অদ্ভুতরে যে সময় নিয়ে করতাম সেটাই করব। আর এখন থেকে অদ্ভুতরে তো আমি নিজেই কাহিনী শেয়ার করছি আপনাদের জন্য, এবং আমি মনে করি এটাই হয়তো করতে থাকবো, কারণ আপনারা যথেষ্ট ইন্সপায়ার্ড করেছেন। আমি খুব মানে মানে ভালো লেগেছে আমার কাছে যে আপনারা আমার আমার ঘটনা বলাগুলো এত পছন্দ করছেন, এবং আমি এই কারণে আমি আপনাদের জন্য নিজেই শেয়ার করছি ঘটনাগুলো, এবং আশা রাখছি এরকমই করে যাব। যদি খুব ভালো কোনো ভয়েস ক্লিপ পেয়ে যাই, যেটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো মানের একটা ভয়েস ক্লিপ, সেটা আপনাদের জন্য আমি শেয়ার করে ফেলবো। আর এর মাঝে আমাদেরকে ঘটনা পাঠানো বন্ধ করবেন না, অবশ্যই আপনাদের ঘটনা আমাদের প্রয়োজন আছে, আপনাদের ঘটনা ছাড়া কিন্তু অদ্ভুতরে একেবারেই বেকার আর চলবে না। তো সুতরাং আমরা চাই যে আপনারা ঘটনা পাঠানো অব্যাহত রাখেন। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে adbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার এলাকার কোনো মিথ, অথবা কোনো লেজেন্ড পাঠিয়ে দিতে পারেন। আর ঘটনা পাঠানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার ঘটনা যেন কোনো জাতি ধর্ম বর্ণ আঘাতপ্রাপ্ত না হয়, কারণ অদ্ভুতুলে আমরা সবসময় চেষ্টা করি ক্লিন অ্যান্ড ফ্রেশ রাখতে, তো সেটা আমরা সবসময় চাই, এরভাবেই যেন আমরা ঘটনা শেয়ার করি অদ্ভুতুলেতে। তো আজকের মতো আর কথা না বাড়িয়ে আমি চলে যাব, ফিরে আসবো ইনশাল্লাহ সামনের এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।